This track was downloaded from FusionBD.com.
Root FM. Tonight comes alive with drumming form.
শুনছেন সব সময় রেডিও ফুটে 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর ঘড়িতে সময় রাত 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম, এবং ভূত এফএম এখন আরও বেশি অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং আশা করছি যে ঈদের আগে আজকের লাস্ট ভূত এফএম আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। এবং এখন তো আমরা শুনছি যে যানজটের কারণে অনেকেই হয়তো আপনার বাসের জন্য ওয়েট করছেন, যারা ঢাকা ছাড়ছেন, অনেকে হয়তো বাসে বসে আছেন, অনেকে হয়তো বাড়ির খুব কাছে কাছে, অনেকে হয়তো বাড়ি যাবার চিন্তা ভাবনা করছেন, সবার জন্যই। এবং যারা কালকে সকালেও যাবেন, ইনফ্যাক্ট তাদেরও আজকে রাত্রে আসলে ঠিক ওরকম ঘুম হয় না, পরে পরের দিন একরকম প্ল্যান থাকলে হয় না। তো আমার মনে হয় যে যারা এই মুহূর্তে রাস্তায় আছেন তাদের আজকের এই ভূতটা অনেক বেশি ভালো লাগবে। আজকে কিন্তু প্রচণ্ড গরম, তাই না? মানে আমি তো দুপুরের পরে একটু ওয়েদার দেখে খুশি হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, কিন্তু সেরকম কোনো কিছু ঘটলো না, উল্টা হলো যে আরও গরম পড়লো। এবং মানে এখন যে গরমটা যাচ্ছে, মানে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো দেখি এই গরমের মধ্যে ভূতাসম শুনতে গিয়ে হয়তো কিছুটা সময় আপনি গরম থেকে, মানে গরমটাকে একটু ভুলে বা দূরে সরিয়ে রাখতে পারবেন। আজকের ভূতাসমের ঘটনাগুলো খুব দুর্দান্ত, আশা করবো যে আপনাদের অনেক বেশি ভালো লাগছে। এবং কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন ধরনের ঘটনা শুনছি এবং আপনাদের অনেক প্রশংসা পাচ্ছি সেই সমস্ত ঘটনার। আশা করছি আজকেও তার ব্যতিক্রম হবে না। শুরুতে জানিয়ে দিই যে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের যদি আপনি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন FORTI, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে একটু বলি যে শুরুতে অবশ্যই 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 উল্লেখ করবেন যে এই ঘটনাটা কি আপনি এখানে এসে শেয়ার করতে চান না করতে চান, যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে কমিউনিকেট করতে চান তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমাদের সাথে যদি ফেসবুকে যোগাযোগ করতে চান চলে যান www.facebook.com/radio40। আমার একটা পেজ রয়েছে, এখানে আমরা আছি, আমি আছি, আছি মাসুম আছে, এবং ভূত এফএম পুরো টিমই আপনি এখানে পেয়ে যাবেন। সো এই পেজেও যদি আপনি আসতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.russell। আর এটার অ্যাড্রেসটা হচ্ছে, রাসেলের স্পেলিংটি হচ্ছে RUSSELL। আমরা খুব মানে রিসেন্টলি একটা এরকম পেজ খুলেছি, কারণ দেখছি যে অসংখ্য পেজ যেগুলো আপনাদেরকে অনেক বেশি কনফিউজ করছিল। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাবো। এবং শুরুতেই আমি বলি যে আজকের ঘটনাটা কীভাবে আমরা শুরু করছি আজকের ভূতাসম। গতবার যখন ডক্টর আলিফ এখানে এসেছিলেন এবং তিনি যখন ঘটনা শেয়ার করলেন, যাওয়ার সময় তিনি বলে গেলেন যে তিনি আগামী সপ্তাহে দুজনকে নিয়ে আসবেন, এবং একজন তার সাথে গত সপ্তাহেই ওনার সাথে এসেছিলেন এবং আমরা সময়ের অভাবে তার সাথে সেদিন যোগাযোগ বা কথা বলতে পারিনি বা তিনি অন এয়ারে আসেন নাই। আজকে তিনি যখন এসেছেন তখন খুব আকস্মিকভাবে আবার আলিফ চলে আসেন এবং তিনিও এই মুহূর্তে আছেন এখানে। এবং তার যে ঘটনাটা আমি শুনেছি সেই ঘটনাটা শোনার পর থেকে আমি অনেক এক্সাইটেড যে আপনারা শুনলে না জানি কত মজা পাবেন, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চলুন ঘটনাটা শুনি। আলিফ, আজকে যে ঘটনাটা শুনবো এটা প্রথম কথা হচ্ছে যে এটা দেশের বাইরে ঘটে।
হ্যাঁ, আসসালামু আলাইকুম লিসনার্স, জি আসলে এটা ঘটনাটি বাংলাদেশের না,
এবং মেডিকেল একটা স্টোরি, মেডিকেল স্টোরি, রাইট। তো আপনারা ডাক্তার চান, ডক্টর আলিফ এখানে আছেন, আপনারা মেডিকেলের ঘটনা চান, মেডিকেলের ঘটনাও আমরা শোনাবো। তো একদম জাস্ট আপনারা প্রস্তুত হয়ে যান ভালো একটা ঘটনা শোনার জন্য, শুনে।
থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটি অ্যাকচুয়ালি মেডিকেল রিলেটেড, হসপিটাল রিলেটেড, কিন্তু ঘটনাটা ঘটে একটু ভিন্নভাবে রাসেল ভাই। তো এটা 1997 সালের ঘটনা। আমার পরিচিত এক আন্টির, মানে ওনারা তিন বোন, তো বড় বোনের আর কি বিয়ে হয়নি, তো দুই বোনের ঘটনা আর কি। তো দুই বোনের ঘটনা, তো মেঝুরীয় বোনটা, তারা মানে প্রায় সময় আপনার মানে সময় করে বাংলাদেশের বাইরে নিজেদের চিকিৎসা করিয়ে আসে, ওর বছর তিনেক গ্যাপে। তো মেঝু বোনের আর কি বয়স হয়েছিল প্রায় 56 এর মতো। তো তার কোনো সন্তান ছিল না, তো সন্তান না থাকার কারণে তারা ইন্ডিয়া যায় ছোট বোনকে নিয়ে। তো ইন্ডিয়ায় যাওয়ার পর মানে সামহাও সাডেনলি তার মানে শরীরের ভেতরে একটি সমস্যা ধরা পড়ে, তো লিভার সিরোসিস নামে আমার ধরনের শুনেছি, তো লিভার সিরোসিস ধরা পড়ে ওনার। তো স্টেজটা মানে এত এরকম ভাবে এটাকে এক্সপেক্ট করেনি, ক্রিটিক্যাল হয়ে গেছিল। বাংলাদেশে সে একদম নর্মাল ছিল রাসেল ভাই, ওখানে যাওয়ার পর যেরকম ক্রিটিক্যাল হয়ে যাবে যে তাকে আইসিইউতে অ্যাডমিশন অ্যাডমিট করে দেয়, ডক্টরে তাকে আইসিইউতে সাজেস্ট করে দেয় এবং সার্জারি করবে রাখতে জন্য তাকে ওই কদিন আইসিইউতে রাখে। তো আইসিইউতে থাকা অবস্থায় সে যে বেডে ছিল, তো তার ঠিক পাশে একটি বেডে একজন মহিলা ছিল, তো উনি দেখছিল, ওনার তো জ্ঞান ছিল পুরাই, কারণ উনি বুঝছিল ওনার আশেপাশে কি হচ্ছে। আইসিইউতে ভর্তি হবার পর কেন জানি ওনার মানে অসুস্থতার লেভেলটা আরেকটু বেড়ে দেয়। তো পাশে যে মহিলাটা ছিল সেই মহিলাটা টোটালি রাসেল ভাই কোমায় ছিল। তো কোমায় থাকবার কারণে আপনারা জানেন কোমায় থাকলে খালি ওনার মস্তিষ্ক কাজ করে, পুরো বডি কাজ করবার কথা না। তো রাত হলেই জিনিসটা খুবই অ্যাবনর্মাল, ওনার পাশে একদম ইমেজিয়েট পাশের বেডটাতে রাত যখনই হচ্ছে তখনই আপনার পাশের বেডের মহিলাটা উনি মুভ করবে এটা উনি খেয়াল বোঝেনি, কারণ ডক্টররা তো কন্টিনিউয়াসলি কথা বলছে পাশে মনিটরে দেখছে, উনি মুভ করতে পারছে না, হাত নাড়াতে পারছে না, জাস্ট বুঝে যাচ্ছে যে ওনার জ্ঞান আছে, মানে উনি ওনার মস্তিষ্কটা আর হার্টবিট সব চলছে নর্মাল, মানে সব চলছে। তো রাত 10টার পরেই একটু অন্ধকার করে দেয় সব পেশেন্টকে, মানে রেস্ট নেবার জন্য, ঘুমাবার জন্য, কারো কন্ডিশন ক্রিটিক্যাল হলে ওই পোর্শনটাই খালি আলো দেওয়া থাকা ছিল। তো আপনার উনি দেখলো কি রাত 10টার পর, উনি দেখলো রাত 10টার পরে পাশের যে বেডের মহিলাটা ছিল তার দিকে ফিরলো, ফিরে ইশারায় করলো তুমি চলে যাও,
কিন্তু ওই মহিলা তো কোমায় ছিল তাই না?
ওই মহিলা কোমায় ছিল,
কিন্তু হঠাৎ
রাত 10টার পরে তুমি চলে যাও
হঠাৎ করে একদম,
উনি দাক্ষুব্ধ হয়ে গেল এবং জিনিসটা ওভারলুক করে গেল।
ঠিক মায়ের আমি যদি দেখাতে পারতাম তাহলে অনেক ভালো ছিল, মানে ব্যাপারটা হচ্ছে হাত দিয়ে জাস্ট চলে যাও, হাত দিয়ে ইশারা করে চলে যাও।
ঠিক পরের দিন মহিলাটার মানে মানে কথাবার্তা বোঝা যাচ্ছিল যে অ্যাটেন্ডেন্স আসতো, কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে ওনার লোকজন ওনার মানে ইন্ডিয়ান আর কি। অ্যাকচুয়ালি আমি বলি রাসেল ভাই উনি ইন্ডিয়ায় মাদ্রাসে গিয়েছিলেন ডক্টর ভিরুমানের আন্ডারে, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, উনি আপনার হেপাটোলজিস্ট একজন। তো পাশের যে মহিলা ঠিক পরের দিন আইসিইউতে থাকা অবস্থায় ঠিক পরের দিনই একইভাবে রাত 10টার পর অন্ধকারের মধ্যে একটু হালকা হালকা আলো দেখা যাচ্ছে, তুমি চলে যাও, উনি উনি কমায়, কমপ্লিটলি কমায়। থার্ড দিন ঠিক একইভাবে তুমি চলে যাও, ইশারায় বোঝাচ্ছে চলে যাও। চতুর্থ ওই দিনই রাতের বেলা মহিলাটি মারা যান। তো ওই দিনই রাতে, কারণ আইসিইউ বেড কিন্তু খুবই স্বল্প, তো ওনাকে সরিয়ে অন্য একজন পুরুষ পেশেন্ট আসে ওনার পাশে। তো ওই দিন রাতের বেলা সে ঘুমিয়ে পড়ে এবং তার কন্ডিশন রাস্তাতে আরো ক্রিটিক্যাল হয়ে যায়। তো ওনাকে সার্জারি করতে হয়, সার্জারি করবার পরে আবারও তাকে আইসিইউতে নিয়ে আসে, জ্ঞান ফিরবার পর সে দেখে ওই পুরুষ লোকটি এখনো আইসিইউতে আছে, কিন্তু তার বেড অপোজিটে, আগে যে বেডে সে আইসিইউতে ছিল এখন সেই বেডটা না, ক্রিটিক্যাল কন্ডিশন তাকে অন্য একটা বেডে দেওয়া আছে, কিন্তু সেটা পাশাপাশি।
আচ্ছা মানে কাছাকাছি একদম। ওই ওই কোনো ছিলেন যে মহিলা তার সেই বেডেই আরেকজন নিয়ে আসা হলো, একজন পুরুষ,
একজন পুরুষকে শিফট করে, মানে এক্সচেঞ্জ করে একটা পুরুষকে দেওয়া হয়েছে। তো রাত 10টার পর আসল ভাই ওই পুরুষটা ঠিক অন্যদিকে ওনার দিকে ঘুরে হাত বিছাড়া করেছে চলে যাও,
ঠিক ওই একইভাবে
ঠিক যেভাবে মহিলা বলেছিল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই দিন রাতে ওই লোকটি মারা যায় আইসিইউতে। আইসিইউতে আমরা জানি রাসেল ভাই যাদের অবস্থা খুব ক্রিটিক্যাল তাদেরকে আইসিইউতে শিফট করা হয়, এবং শিফট করবার পর মানে তারা যে ফিরবে বা বেঁচে ফিরবে এরকম নিশ্চয়তা খুব কম দেয় রাসেল ভাই। তো উনি সামহাও রাসেল ভাই বেঁচে যায়, এবং মজার বিষয় হচ্ছে ওই দিন থেকে দুদিন পর ওনার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যায় এবং পাস পাচ্ছিল না ডক্টররা।
আচ্ছা,
কিন্তু আকস্মিকভাবে ঠিক 25 মিনিট পর পাস আবার নর্মাল হয়ে যায়, মানে আমি যে আন্টির কথা বলছি ঠিক ওই বেডে যে বেডে উনি ওই পুরুষটি তাকে বলেছিল চলে যাও। এর পরের দিন ওই যে যখন আমি যে বললাম যে ওনার হার্ট মানে পালস পাচ্ছিল না, যখন উনি একটু স্বাভাবিক কন্ডিশনে আসে, মোটামুটি ডক্টররা চিন্তা করছে ওনাকে আইসিইউ থেকে ডিসচার্জ করে দিবে, ঠিক ওই দিনই ওই পুরুষ যে বেডে ছিল ওই বেডে আরেকজন মহিলা আসে।
আচ্ছা,
আরেকজন মহিলা এসে ঠিক একইভাবে রাতের বেলায় ওই বেডে প্রথম দিন যে মহিলাটাকে পেয়েছিল ঠিক ওই মহিলাটাকে আবার দেখছে সে, কিন্তু ওই বেডে কিন্তু দেখেছিল অন্য একটা মহিলা, কিন্তু সে দেখছে আরেকটি মহিলা। এখন এটা কি ঘুম মানে অসুস্থতার ঘরে হচ্ছে নাকি এটা বোঝার উপায় নেই।
হ্যাঁ, তারপরে
তো উনি বাংলাদেশে চলে আসে রাসেল ভাই। বাংলাদেশে আসার ঠিক ছ মাস পরে আপনার ট্রিটমেন্ট নিয়ে এসছে, যখন ডাক্তার দেখেছে যে মোটামুটি মানে ফেভারেবল কন্ডিশন আছে, তখন ওরা তো ডিসচার্জ করে নর্মাল বেডে দেয়, বেড থেকে নর্মাল কন্ডিশন আসার পর সে বাংলাদেশে চলে আসে।
আচ্ছা,
তো বাংলাদেশে আসার ঠিক ছ মাস পরে সে বাসায় মানে যেদিন সে মারা যান আর কি, আমি উনি কিন্তু মারা গেছেন
তো খুব আকস্মিকভাবে,
এবং উনি সকালবেলা বলেছে আমি গোসল করব, সে গোসল করার পরে ওনার যে মেয়েট ছিল মেয়েটকে বলে আমাকে এক কাপ চা বানিয়ে দাও, এক কাপ চা বানিয়ে দাও। ওই চাটা নেওয়ার সময় হাতে নেওয়ার সময় যখন এক চুমুক দিবে তখনই সে কোলাপস করে। মজার বিষয়, কোলাপস করবার সময় রাসেল ভাই সে বলে আপনি, এইটা বলে সে কোলাপস করে ফেলে। এরপরে উনি এরপরে উনি মারা যান আর কি। তো এর থেকে প্রায় দু তিন মাস পর ওনার কবর জিয়ারত করতে দেয় হচ্ছে যে ছোট বোন তার দুই ছেলে একসাথে কবর জিয়ারত করতে যায় ওনাদের গ্রামের বাড়িতে ঝালকাঠি জেলায়। তো ওইখানে যখন কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করবার সময় যেটা দেখতে পায় আর কি, ওরা কবর জিয়ারত করতে যায় সকালবেলা রাসেল ভাই। তো সকালবেলা কবর জিয়ারত করবার সময় যখন কবরের কাছে যায়, এবং কবরের কাছে যাওয়ার পরে ওনাদের মনে হচ্ছিল যে আমরা কোথায় আসছি, এটা কি কোনো কবরস্থান হতে পারে, এত ঠান্ডা তপ্ত রোদের মধ্যে কবর জিয়ারত করতে গেছে। আমি দিনে দিনে ব্যাক করবো, ওদের প্ল্যান হচ্ছে দিনে দিনে ব্যাক করে বরিশাল চলে আসবে, কবর জিয়ারত করবে, এত ঠান্ডা ওই জায়গায় দাঁড়াতে পারে নাই। তো ওই ঘটনার পর আর কোনো ঘটনা ঘটেনি, এবং এটা এসে বাসায় তার ওই ছোট বোনের ছেলেরা তাকে মাকে শেয়ার করে। তো ছোট বোনের যে হাজবেন্ড আছে ভাই, ঠিক একইভাবে তার হার্টে একটু প্রবলেম হয়, ডক্টর শেঠি নামে একজন ডক্টর আছেন ইন্ডিয়াতে, উনি মনে হয় উনি কার্ডিওলজিস্ট,
অনেক নাম করা
ডক্টর, তার আন্ডারে মাদ্রাসে সে ভর্তি হয় এবং তার অবস্থা রাখতে হয় ক্রিটিক্যাল হয়ে যাওয়ার পরে আইসিইউতে অ্যাডমিশন হয়। কিন্তু আইসিইউতে ওই একই হসপিটালের আইসিইউতে সে যখন অ্যাডমিশন মানে আইসিইউতে সিসিইউতে সরি সিসিইউতে যখন সে অ্যাডমিট নেয়, তো ওই সিসিইউতে অ্যাডমিট নেওয়ার পরে আমার যে ওই যে আন্টিটা হাজবেন্ডকে দেখতে যায়, অ্যাটেন্ডেন্স হিসেবে দেখতে যায়। তো কন্ডিশন জিজ্ঞেস করতে করতে ঠিক ওই আইসিইউ পূর্ব দিকে তার চোখ পড়ে, এবং অসম্ভব যে জিনিসটা সেটা হচ্ছে যে কর্নার থেকে সে তার বোনকে দেখতে পায়, যে বোন একই বেডে সিসিইউতে পাশের পাশের বিল্ডিং আর কি, তো পাশের বিল্ডিং সিসিইউতে সে তার বোনকে দূর থেকে দেখতে পায়। যখনই কাছে যাচ্ছে মনে হচ্ছে এটা তার বোন না, কিন্তু যখনই তার হাজবেন্ডের বেডের কাছে আসছে তখন মনে হচ্ছে এটা তার বোন, মানে জিনিসটা খুব প্যাথেটিক। পরে যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশে আসার পর আমার ফ্যামিলিকে উনি ব্যাপারটা শেয়ার করে, কিন্তু আমি জিনিসটা পুরোপুরি বুঝিনি, তখন আমি ছোট ছিলাম। তো রিসেন্টলি আমি যখন তার কাছে যাই, সে তখন পুরো ঘটনাটা খুলে বলে আমাকে যে তার বোন তাকে এটা শেয়ার করেছিল যে এই বোন প্রায় ঘুমের মধ্যে ওই অবয়বটা দেখতে পেত যে চলে যাও। তাহলে আইসিইউতে হয়তো বা কোনো সমস্যা আছে নাকি সে অসুস্থ অবস্থায় কোনো সমস্যা পড়েছিল সে জিনিসটা এখনো জানা যায়নি।
অনেক ধন্যবাদ আলিফ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস করছেন, তানিউন আমাদের এসএমএস করছেন ফাতেমা গাজীপুর থেকে, এবং তিনি বলছেন যে খুব ভালো লাগছে। জাওয়াদ আমাদের এসএমএস করছেন এবং তিনি বলেছেন যে রিজুকুর্তিকে আমাকে সবাইকে তিনি অগ্রিম ঈদ মুবারক জানিয়েছেন, আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। অজিত আমাদেরকে নবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএমকে আচ্ছা শারদীয় শুভেচ্ছা, আপনাকেও এই শারদীয় শুভেচ্ছা এবং আজকে মানে শুভ বিজয়া। আমাদেরকে মুস্তাকিম লিখেছেন, এছাড়া সিদ্দিক আমাদের লিখেছেন, সিদ্দিক খান জুরাইন থেকে আমাদের এসএমএস করেছেন, সুমন আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন সাগর, আমাদের এসএমএস করেছেন রম ফকিরাপুল থেকে, বম্বে ফ্রম ফকিরাপুল সামিরা আমাদের এসএমএসটি পাঠিয়েছেন। এমডি আল মামুন হাসান আমাদের এসএমএস করেছেন, তিনি মিরপুরে থাকেন। এবং আমাদেরকে অনামিকা ফরিদপুর থেকে এসএমএস করেছেন, স্টোরিটা তার কাছে ভালো লেগেছে সেটা জানিয়েছেন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সিদ্দিক খান, এস এইচ আব্রার আমাদের এসএমএস করেছেন হাজারিবাগ ঢাকা থেকে। আমাদেরকে সামি এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট যে স্টোরিটা সেটা জাস্ট ওয়ান্ডারফুল। আমাদেরকে এছাড়াও প্রণি এসএমএস করেছেন এবং চার বন্ধু তারা একসাথে প্রদর্শন শুনছেন। আমাদেরকে ফারহান এসএমএস করেছেন এবং এক মাস তিনি শুনতে পারেনি ভূতাতাম এবং তিনি আই এম সো এক্সাইটেড টু লিসেন টু ভূতাতাম। এখন তিনি ওয়েলকাম ব্যাক ফারহান এবং আশা করছি এখন থেকে রেগুলার পেতে যাবো। গোলাম রাব্দি আমাদের এসএমএস করেছেন ফ্রম মিডফোর্ড ঢাকা। আমি এসএমএসটা পড়তে পারলাম না তার আগে, আচ্ছা পড়তে পেরেছি। রাসেল ভাই আপনার আমার ইমেইল কি পেয়েছেন? হ্যাঁ আমি আপনার ইমেইল পেয়েছি ভাই, আপনার নামটা দেখে মনে পড়লো। মারুফ উত্তরা থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ঢাকা সিটির স্টোরি শুনতে চাই, কি বিপদ। যখন আমরা ঢাকার ঘটনা বলি বা শহরের ঘটনা বলি তখন আপনাদের মধ্যেই এসএমএস আসে প্রচুর যে আমরা গ্রামের ঘটনা শুনতে চাই, যখন আমরা গ্রামের ঘটনা বলি তখন আমরা মানে ঢাকার ঘটনা শুনতে চাই। আমার মনে হয় যে আমাদের মানে আমাদের যদি সুযোগ থাকতো ঘটনা বানানোর তাহলে একটা কাজ করা যেত যে অর্ধেকটা শহরে ঘটবে অর্ধেকটা গ্রামে, তাহলে খুব ভালো হতো আসলে। আমাদেরকে নাফিজ এবং মিম খুলনা থেকে এসএমএস করেছেন, স্টার্টিংটা জোস হয়েছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন এম আই রাকিব, আজকে তিনি ফার্স্ট এসএমএস পাঠালেন। এছাড়াও সিনি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভোটা ফ্যান এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অসম, মাসুম ব্যাকগ্রাউন্ড সাউন্ড করছে আপনারা জানেন সবাই। আমরা রোহিত নেত্রকোনা থেকে লিখেছেন আই লাভ ভোটা ফ্যান। আমাদের এছাড়া ফুটি অদ্রি এসএমএস করেছেন, আরও অনেকেই আমাদের এসএমএস করেছেন এখানে দেখতে পাচ্ছি। আমাদের যে ফুটির যে ফ্যান পেজটা রয়েছে সেইখানেও ভূতাসমের যে পোস্ট সেখানে অলরেডি অনেকে এসএমএস করেছেন এবং কমেন্ট করছেন। এবং আমাদেরকে লিখেছেন শিশির আহমেদ, এক একা রুমে ভূতাসম শুনছি এবং ভয় না লাগলেও এক একা খারাপ লাগছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকেই এখানে কিন্তু কমেন্ট করেছেন, আপনি যেতে পারেন এবং দেখতে পারেন সেই কমেন্টগুলো। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে সাইদ আল আসিফ এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে তিনি বলছেন যে কুমার পেশেন্ট আবার ইশারা করলেন, এটাকে তিনি খুব অবাক করছেন। জি ভাই আপনার মতো আমিও অবাক করেছি খুবই। আমাদেরকে এছাড়াও এম ডি ওমর খান এখানে কমেন্ট করেছেন যে রাসেল ভাই আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দরে। আর যে রাসেলের যে ফ্যান পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে আরও অনেকেই এখানে কমেন্ট করছে এবং দেখতে পাচ্ছি যে আমি মিরপুর এক থেকে শুনছি, লিখেছেন এম ডি তারেকুল ইসলাম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে এসএমএস করছেন আবু সাইদ সাহেব এবং তিনি বলছেন আমার কমেন্ট করেন না কেন, আপনার কমেন্ট করে ফেললাম। আমাদেরকে এম ডি ওয়ালিউল্লাহ লিখেছেন যে তার কাছে অতটা ভয় লাগছে না, যে ভয় লাগছে না তাই লিখেছেন, আনন্দ লাগছে তাহলে নিশ্চয়ই আপনার। আমাদেরকে আকিব আহমেদ লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা অনেক হরিফিক লাগলো। আমাদেরকে এছাড়াও আরিফুল ইসলাম লিখেছেন, তিনি বলছেন যে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসছি এবং হ্যাঁ সিলেটে তিনি আছেন। আমি শুধু সিলেট কেন, পুরো বাংলাদেশের আনাচে কানাচে পুরো বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো স্থানেই আপনি থাকুন না কেন, এখন ভূতাসম শুনতে পারবেন। ফুর্তি অ্যাপ চলে এসেছে আপনারা সবাই জানেন এবং সেই ফুর্তি অ্যাপটা যদি আপনি ডাউনলোড করে ফেলেন আপনার আপনার মানে আইওএস হোক অথবা অ্যান্ড্রয়েড হোক যেটাই হোক না কেন, আপনি যদি শুধুমাত্র ডাউনলোড করে ফেলেন তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন। আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা পৃথিবী তো বুঝলাম, এই অ্যাপ দিয়ে কি মাসুম বলতে পারবো যে আমরা একটু মঙ্গলে বেড়াতে গেলাম, মঙ্গল গ্রহ থেকে শুনতে পারবো না, শুনতে পারা সম্ভব না, এটা না এটা পসিবল না, এখনো সার্ভিসটা অ্যাভেলেবেল না, বাট হয়ে যেতে পারে। এনিওয়েজ আমরা আরও একটা ঘটনা যাবো, তবে তার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আমাদের, আমরা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে এসএমএস করুন, এসএমএস করুন ইউটিউবে মোবাইলের মেসেজ অপশন দিয়ে টাইপ করুন কুর্তি এফওআরটিএল কুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যাচ্ছে একটা ছোট বিরতিতে, স্টে টিউনড ফর ইউর কুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফর কুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramminform. Elite. Shabai ki bhayunga shubhekcha. Hamba Mubarak. Hamba Mubarak. Thank you.
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 12:22 আমি রাস্তা পাচ্ছি সাথে, এবং আমাদের ঈদ মানেই কিন্তু ভূত শোনে একসাথে এবং ভয়ঙ্কর সব ঘটনা শোনা। আপনারা যারা দেশের বাড়িতে গেছেন তাদের সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা সেখান থেকে আরও মানুষের সাথে কথা বলুন। মানুষের সাথে কথা বললে অনেক অনেক ঘটনা বেরিয়ে আসে এবং তাদের জীবনে অনেক ঘটনা আপনি জানতে পারবেন। ঢাকায় যখন ফিরবেন আপনাদের যে সমস্ত ল্যাগেজ থাকবে তার সাথে কিছু গল্পের ল্যাগেজও নিয়ে নিন এবং ফিরে আসুন, এবং ভূত শোনে ইমেল করুন আমাদেরকে, চলে আসুন স্টুডিওতে এবং শেয়ার করুন। শুনছেন সবসময় রেডিও ফুটি, চলছে ভূত FM। আর ভূত FM এখন আরও অন্যরকম ওই গ্রামীণ ফোন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সাথে জয়েন করেছেন একজন নতুন অতিথি, তিনি এসেছেন আলিফের মাধ্যমে, এবং আমি শুরুতে জানতে চাইব আপনার নামটা একটু বলুন প্লিজ।
হ্যালো এভরিওয়ান, আমার নাম আদি।
আচ্ছা, তো আদি আমি প্রথমে জানতে চাই যে আপনার আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাসায় অনেকদিন থেকেই অনেক রকমের সমস্যা যাচ্ছিল, এবং এই সমস্যাগুলো শুরু হয়েছিল কিভাবে, কেমন করে আপনারা এগুলো ফেস
করছিলেন? যখন আমরা রেগুলার বিকালে আমরা ক্রিকেট খেলতাম বাসার নিচে, এই যে স্পেস আছে ওখানে ক্রিকেট খেলতাম।
আমার মনে হচ্ছে আপনার হাতে আপনার স্ক্রিপ্ট নিয়ে আসছেন, নোটটা চলে দেন, দরকার নাই।
হঠাৎ করে শুনলাম যে তার কিছু প্রবলেম হয়েছে, আর আমাদের পাশেই তো পাশে, তো আমরা দৌড়ায় গেলাম যা যা খেলতেছেন। তখন দেখলাম যে সে খুবই গালাগালি করছে, মানে নিজে নিজে মানে চিল্লায় চিল্লায় গালাগালি, সবাই তাকে বলতেছে কি হয়েছে না হয়েছে ভাবো, কারণ সে খুবই ভদ্র টাইপের, খুবই নর্মাল, মানে কারোর সাথে লাগালাগি নাই, খুবই ডিসেন্ট একটা মানুষ। তো আমরা সবাই অবাক হয়ে যাই প্রথম, তারপর আমরা দেখলাম যে সে এইভাবে মানে আশেপাশে সবকিছু ছোড়া শুরু করলো হঠাৎ করে। তারপর খুবই স্বাভাবিক, আশেপাশে যারা আছে তার সাথে, যে যারা কাজ করে তারা ওকে গিয়ে ধরলো, ধরার সাথে সাথে সে এত শুকনো একটা মানুষ, কিভাবে যে ধাক্কা দিল আমরা নিজেই দেখলাম, 3-4 জন চিৎকার করতে পুরো, মানে এটা এমনি একজনের শক্তি হওয়ার কথা না। আর 2-3 মিনিটের মধ্যে এইসব হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, তখনই মধ্যে ততক্ষণে আমাদের এলাকারই হুজুর আছে একজন, যে রেগুলার এই এরিয়াটায় আসে, তো তাকে ইনফর্ম করা হলো, সে চলে
আসলো আপনাদের বাসায়।
হ্যাঁ না, এটা হচ্ছে আমাদের বাসার পাশে ফ্যাক্টরিতে, মিষ্টির দোকানে ফ্যাক্টরি এটা।
আচ্ছা,
তো আসার সাথে সাথেই সে তারপর ও তাদের যেইভাবে রশির মধ্যে কি সব করে নাকি, সে তাকে একটা রুমে নিয়ে গেল, সে যেই দেখাচ্ছে সে ভয় পাচ্ছে, মানে হুজুরের যেইভাবে করে এগুলো আসলে, তো তাকে এইভাবে দেখাতে দেখাতে একটা রুমে নিয়ে গেল। আমরা আমাদের অ্যালাউ করেনি ওই রুমে ঢোকার, আমরা আসলে অত তখন তো ছোট ছিলাম আর কি, আগেও দেখবো ওই সাহসটা হয়নি। তারপর উইটা করার ওই এইটার পর আমরা যখন বাসায় ব্যাক করলাম, এরপর শুনলাম এভরিথিং নর্মাল, সে জব ছেড়ে চলে যায়, মানে সে। তারপর আবার কিছু একটা এক দেড় মাসের মতো গ্যাপ পড়লো, আমরা আবার রেগুলার খেলা শুরু করতে নেই। তারপর আমাদের বাসার নিচে যে ড্রাইভাররা থাকে সেইখানে একদম সেম টাইপের ঘটনা ঘটলো, একদম একই একটা লোক, সেও খুবই নর্মাল, খুব ভদ্র কিন্তু একটু হেলদি ছিল, সেও সেম গালাগালি শুরু করলো। এরপর তাকেও যখন মানুষ আটকাতে গেল সেও সেম টাইপের ঝাঁকা গালাগালি, সেম একদম সেম আগের যেইভাবে হলো সেরকম কাজ করলো। তো মানুষ উইটা দেখে, আগে কিছুদিন আগে হয়েছে উইটা দেখে, মানুষ সাথে সাথে আর দেরি না করেই সেম হুজুরকে ইনফর্ম করলো। তো হুজুর যখন আসলো এবারে সেও সেম তার একইভাবে সব কন্ট্রোল করলো, করার পর বললো যে আমাদের গাছের প্রবলেম, আম গাছ আছে পাশেই বড় একটা, কিন্তু পুরানো বাড়ি, আম গাছের প্রবলেম আছে। তো সে তখন ওই বাধে থাকে কি সব যেই মানে যে রিচুয়ালসগুলো আছে ওইগুলো ফলো
করলেন।
তো এরপর আমাদের ওইখানে আর ওরকম কোনো ঘটনা ঘটে না কয়েক বছর। তারপর অনেকদিন পর আমাদের বাসায় একটা কাজের ছেলে আসলো, নাম স্বামী, সে আমাদের সাথে খেলতো, আমরা তখন ধরেন 10-12 ইয়ার্স তখন আমাদের বয়স, তো আমরা খেলতাম শেষে আমাদের সাথেই ঘুমাতো। একদিন রাতে হঠাৎ করে দেখলাম ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সারা রাত পাওয়া যায়নি, আমরা মনে করছি নিশ্চয়ই কাজের ছেলেরা তো ঘুরতে গেছে বা সামথিং। তো এরপরে সকালে, সেদিন সকালে, কারণ আমরা গেট ফেট লক করেছি, সেদিন সকালে আবার আমাদের খাটের নিচে পাওয়া গেল, আমরা ওই জায়গাটা চেক করি না, কারণ কেউ এক্সপেক্ট করবে না যে একজন আমাদের রুমে খাটের নিচে থাকবে। ডগ ওকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কেন খাটের নিচে, আর পুরো মানে একজন ধরেন একদম বেহুশের মতো ঘুমাচ্ছিল, ওকে ধাক্কা দিয়ে উঠানো হলো, তো সে তখন বললো যে হচ্ছে আমার আম্মুকে কোশ্চেন করলো, আম্মা আপনি কি কালকে রাত্রে এই রুমে আসছিলেন কি না সেতে? তখন আম্মু বললো যে না তো। তারপর বললো যে না আমি কাকে জানি দেখতে চলে আসছে, তার নিচে তাকাইতে তাকাই কি আমার পাটা সাসপিশিয়াস, মানে পাটা কিরকম আজব লাগছিল, তারপর আমি মনে করলাম পা দেখলাম উল্টে আমি বেরোসে গেলাম। আমরা মনে করলাম এইগুলো তো শিওর সবাই যারা আসে গ্রাম থেকে কাজ করতে বসে ওদের থেকে শোনা যায়, বা রাতে নিশ্চয়ই ফ্রেন্ডদের সাথে বেরোচ্ছে, এটা পুরাপুরি বানাচ্ছে। আম্মু দিল একটা ঝাড়ি, ঝাড়ি দেওয়ার সাথে সাথে বন্ধ। তো সে কিছুদিন পর জব মানে আমাদের এখানে কাজ টাজ করে চলে যায়। তো আমরা এটাও অত বড় একটা ম্যাটার ধরি না, আমরা মনে করছি এটা ওরই বানানো। এরপর দুই তিন মাস পর একটা ছোট্ট একটা ছেলে, আমরা যেহেতু ছোট ছিলাম আমরা কাজের ছেলেই প্রেফার করতাম খেলাধুলার জন্য, তো সে একটা আর একটা ছোট্ট একটা কাজের ছেলে আসলো, তার নাম ছিল জসিম। ওর মা, ও যখন আসলো ওর মা বললো যে আপনারা করবেন কি যে ভাইদের সাথে মানে আমাদের সাথে যখন ঘুমানোর সময় নিচে ফ্লোরিং করে ঘুমাক, বা আপনারা মানে কাউকে নিয়ে শুতে, মানে সে ভয় পায় আগে ঘুমাতে। তো কাজ তো আমরা ওকে নিয়ে ঘুমাতাম না, কারণ কি সে অনেক ডিস্টার্ব করতাম, মানে অনেক দুষ্ট ছিল। তো আম্মু তখন আব্বু চায়নায় গেল বিজনেসের কারণে, তো আম্মু করতে কি আম্মুর রুমে ওর সে নিচে ফ্লোরিং করে শুতো, তার ছেলেটা ছোট 7-8 বছর হবে। তো 1-2 weeks মধ্যে দেখলাম সেও চলে গেল বাসা ছেড়ে। তো আমরা অনেক আম্মু কেন গেল, আমাদের একটা খেলার পার্টনার ছিল। তখন আম্মু বললো যে সে প্রত্যেক রাতে 3টা বাজুক 2টা বাজুক 4টা বাজুক সে প্রত্যেক রাতে উঠে আল্লাহ আল্লাহ করে চিল্লে তার হাতগুলো অনেক জোরে জোরে ওয়েভ করতো, ওয়েভ করতো না 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 এরকম করতো। তো আম্মু যখন ফিরিসে জসিম এরপরে দোয়া থাওয়া পরে ফুদিত, সে নর্মাল হতো অন স্পট শুয়ে ঘুমিয়ে পড়তো।
আচ্ছা, তার মানে হচ্ছে আপনার বাসায় যারা আসছে তাদেরই কোনো না কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু রিসেন্টলি কি হচ্ছে, মানে আপনার সাথে কোন ধরনের প্রবলেম গুলো হচ্ছে? আপনি কি হয়েছে,
আমার আগে আমার একটা কাজিন যে আছে নাফিস ভাইয়া, সে আমাদের বাসায় নিচে থাকে, তো সে একদিন হঠাৎ করে বললো আদি কালকে আসছে আমার সাথে এরকম হচ্ছে কি, সে ঘুমাচ্ছিল সেই রুমটা যেহেতু পুরানো বাসায় অনেক বড় রুম, এই পাশের পাশি বিছানায় তার মা আর তার ছোট ভাই যে সে ঘুমাচ্ছিল, সে হঠাৎ করে পিঠে শুনে কি জানি থাপ্পড় মারছে, মানে সে ফিল করতে পারলো অনেক জোরে থাপ্পড় মারছে, সে রাগ হয়ে চিল্লায় উঠলো, যেহেতু ছোট ভাই তো একটু দুষ্ট মনে করছে, সে উঠে দেখে বিজনে ঘুম। আর আম্মু তো চিৎকারে উঠলো, বললো কি হলো কি হয়েছে নাফিস, ওর নাম নাফিস। তো তখন বললো যে না আম্মুকে জানি আমাকে পিঠে থাপ্পড় মারছে। তখন সাথে সাথেই সে গিয়ে ওর মা গিয়ে চেক করলো, জামাটা তুলেই দেখলো একদম পাঁচাঙ্গুলের দাগ লাল। এর পরের দিন সকালে ফুপি নিজে বলা এটা, ফুপি যে হাত দিয়ে প্রিকশন, তারপর যে ওই যে তাবিজ করে এইসব পড়লো। তো ওইটা এরপর আসলে আমাদের ফ্যামিলিতে যদি কিছু হয় ঘটনা, ওইটা আমরা জানা জানি হয় না, মানে ওই মধ্যেই বন্ধ হয়ে যায়,
আপনারা একদম চুপচাপ হয়ে যান সঙ্গে সঙ্গে।
ওটা আমাদের তো আমরা যে আমরা এটা জানতে পাই না ওইভাবে, শুধু আমার কাজিন থেকে। তো এরপর আমি করলাম কি, আমি আর আমার ভাই যেহেতু আস্তে আস্তে বড় হলাম, তখন আলাদা রুম শেয়ার করা শুরু করলাম, আমি হইলাম এই আম গাছের সাইডে রুমটা চলে আসলাম, শিফট করলাম। তো শিফট করার পরপরই আমার শুরু হলো সব, আমি লাইফে কখনো মনে হয় এরকম ভয়ানক স্বপ্ন দেখতাম না, ওইখানে আসার পর থেকে যা দেখা স্টার্ট করলাম। ফার্স্ট হইলো যে আমি একদম শুয়েছিলাম, আমি ঘুমাচ্ছিলাম না, কারণ আমার ঘুমানোর কথা না সেই টাইমটা। আমার একদম মনে আছে যে আমার মনে হলো কি জানি আমার গাল চাটলো, একদম বড় ফিল করতে পারছিলাম যে অনেক মানে একদম টেনে চাটে যেভাবে একদম ইয়েভাবে ওইভাবে। তো আমি তাকায় দেখলাম আমার একদম মনে আছে যে অনেক উঁচা একটা কুকুর হবে, জিব্বাটা একদম জোরের সাথে লাগছে, উঁচা একটা কুকুর। তো এটা দেখার সাথে সাথেই মানে এত বড় একটা জিনিস আমি ভুল দেখার কথা না, তাও আবার বিকাল টাইমে প্রবলি। তো এইটা একটা গেল, তারপর আমি বললাম আব্বা বললো স্বপ্ন দেখছে, খুবই স্বাভাবিক এটা স্বপ্ন দেখছে বলে এটাকে
উড়িয়ে দিল আর কি একদম।
কিন্তু আমি রেগুলার দেখা শুরু করলাম, আমি রেগুলার দেখা শুরু করলাম। এর পরের দিনও দেখলাম যে কেউ আমাকে মানে সব স্বপ্নগুলোই আমাকে টাচ করে, একটা দেখলাম ঘাড়ে চাপ দিচ্ছে, এই করছে ওই করছে। তারপর আমি আবার করলাম কি, আমি আবার আমার ভাইয়ের রুমে গিয়ে শোয়া শুরু করলাম। আর আমাদের আমার আর আমার ভাইয়ের একটা সেম জিনিস হতো, আমরা যখন আমরা গেমিং করি মানে রাতে গেম খেলতাম, তো রাতে মাল্টিপ্লেয়ার গেমিং যখন করতাম হঠাৎ করে আমরা ফিল করতাম ঠিক একজন টিভি দেখতেছে। আমিও আমার হচ্ছে না 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 ড্রয়িং রুমে, আমার রুমের সাথে ড্রয়িং রুম লাগানো, কিন্তু আমার ভাই রুমটা অনেক দূরে, সে সাউন্ড পাওয়ার কথা না, যত জোরেই ছাড়ুক সাউন্ড পাওয়ার কথা না, যেহেতু গেমিং হেডফোন কানে। তো সে গিয়ে দেখে যে কেউ টিভি দেখছে না, আমিও গিয়ে দেখি কেউ টিভি
দেখছে না,
না গেমের সাউন্ড না, টিভি দেখছে আর অন্য রুম থেকে আসছে। রাফিও যে আমার ভাই সেও বলা শুরু করলো যে আমাকেও ডিস্টার্ব করে ঘুমানোর টাইম, রাফি যে আমাকে মনে হয় কেউ ঘাট ধরে চাপ দিচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তো তাও আমাদের ফ্যামিলিতে কোনো মানে তোর ঘুমের প্রবলেম, তোর এই প্রবলেম, তোর এই প্রবলেম,
মানে আপনার ফ্যামিলি কি এই বিষয়গুলো বিশ্বাস করেন না? তারা
আমার আব্বু আম্মু হচ্ছে তোর ঘুমের প্রবলেম, তোর এই প্রবলেম, তোর এই প্রবলেম, ওষুধ খেয়ে ঘুমা, তুই গেম খেলো যে কেমন হচ্ছে, তো এটা উড়ায় দিত। তারপর আমার একদম লাস্টলি আমি যখন জানুয়ারিতে এ লেভেলস এক্সাম দিচ্ছিলাম, আমি যখন তখন সবচেয়ে ভয়ানক আমি স্বপ্ন, তখনের স্বপ্নগুলো আরও বেশি ভয়ানক, কারণ কি এমনি আগে যেগুলো দেখতাম স্বপ্ন হোক যাই হোক এ হচ্ছে, আমার কিন্তু ফিজিক্যালি এফেক্ট করছে না। এই জানুয়ারিতে যখন আমি একদম জানি না প্রবলেম মেয়েতে এক্সামগুলো যখন দিলাম, তখন আমার রাতে যে হতো, আমি রাতে ঘুমানোর সময় আমার সকালবেলায় উঠে যে আমি ওই এরকমের স্বপ্ন দেখছি যে আমার নিজের আব্বু আমাকে জবাই দিচ্ছে, আর একর মানে আমি স্বপ্নের মধ্যে মানে 5-6 মিনিট চলছিল পুরা, আমি ফিল করতে পারতেছিলাম কি আমার গলা
ধরে প্রেশারটা ফিল করতে পারতেছিলাম
5 মিনিট, ইট ওয়াজ হরিবল। আর আমি পুরা মানে উঠার পর মানে পেইনটা একটা চাপ দিয়ে রাখছি, ওরকম একটা পেইনটা পুরো ফিল করতে পারছি। বিশ্বাস করেন আমি 3-4 দিন রেগুলার আমি এরকম এরকম রেগুলার বাজে স্বপ্ন দেখতাম, কেউ মারতেছে, কেউ এই করতেছে।
আপনি যেটা বলছেন যেটা খুব ভয়ঙ্কর, মানে আপনি বলছেন যে আপনাকে যখন জবাই দেওয়া হতো আপনি ওই পেইনটা টের পেতেন, তার মানে আপনি ওই স্বপ্ন কোনো ভাবে দেখতে চান না, আপনার তখন লাইফ তো হেল হয়ে গেছিল।
না আমি আসলে হচ্ছে কি, তারপর আমি আম্মু আব্বুর কাছে গিয়ে বলতাম যে ঘুমো, তাও ফ্রেন্ডরা রাতে গেমটা আসলে এরকম হয়ে গেছে যে আমরা আবার এসে গেমিং শুরু করতাম, খেলতে খেলতে সবাই রাত খেলতে খেলতে আবার শুয়ে পড়তাম, ওই শুয়াতেই আমার এখনো মনে হয়।
আচ্ছা এটার উপর কোনো কন্ট্রোল ছিল না, মানে আপনি দেখতে না চাইতেন বা
এরকম কিছু? না না, আপনি বিশ্বাস করেন যে আমি শোয়ার সময় এমনও হয়েছে যে আশেপাশে কিছু না পেয়ে আমি জায়নামাজও একবার চাপ দিয়ে ধরে শুয়েছিলাম, ঠিক আছে, তারপরও আমি দেখছিলাম, তারপরও আমি দেখছি। আমার ঘাড়ে ব্যথা করতো, তারপর মুখ, তারপর ঠোঁট কাটা উঠতাম, ঠোঁট কাটা উঠে আমি পরে আম্মুকে একদম বললাম, আম্মু তুমি রাতে আসবা, রাতে এসে দেখবা, আর তুমি আমাকে উঠাই দিবা সামথিং, যদি আম্মু এসে দেখতে যায় আমি আঙ্গুল ঠাঙ্গুল চাপ দিয়ে দাঁত একদম শক্ত করে আটকিয়ে মানে আমি এমন করতেছি, তা আম্মু তখন টানবে নাকি দাঁত খুলতে মানে মুখ খুলতে পারতো না। তো ওইটাও এরপর, তারপর আমি ডক্টরের কাছে যাই, তারপর ওই ওষুধ টষুধ আমার হয়তো কি ঘুমানোর ওষুধ খাওয়া স্টার্ট করলাম, আমি ওই টোফেন টোফেন যা আছে ওইগুলোকে, কারণ আমি ঘুম ভয় পাওয়া মানে আমি ঘুমাতে চাইতাম না রাতে, আর এক্সামেরও প্রেশার ছিল, তো ঘুমও এমনিতেও কম, তারপর
কি হচ্ছিল
এক্সামের টাইমে এগুলো হচ্ছে।
আচ্ছা
তারপরও আমার তখন কয়েকদিনের জন্য ভালোই গেল, এক্সাম শেষ হলো, এরপর তো ঘোরাফেরার মধ্যে এরপর তো একটা গ্যাপ গেল। কিন্তু আমার লাস্টলি লাস্টে যে আপনার আমি এখানে আসছি এর জন্য বলতে, কারণ আমার যে লাস্ট যে ঘটনাটা হতো হয়েছে, আমি আমার কাজিন কিন্তু দুইজন, যে কাজিনের সাথে ইনসিডেন্টটা হলো ও কিন্তু আমার একদম ওই আমগাছের নিচেই, আমগাছের পাশেই মানে একদম ওই আমি তিনতলায় ও দোতলায় আমার নিচের ফ্লোরেই থাকতো, তো ও সেম জিনিস ফিল করতো যে আমরা যখন কম্পিউটারে বসতাম আমার ল্যাপটপে, ফিল করতাম যে আমাদের পাশে এসে কেউ বসছে, আমার থাকতে আমার কম্পিউটারের পিছিয়ে কেউ বসছে না, একদম ফিল করতাম কে জানি বসছে কেউ নাই। লাস্টলি লাস্টলি একদম, তো আমি আমার কাজিনের সাথে মুভি দেখবো, এটা হচ্ছে আপনার প্রবলি টিউজডের কাহিনী মানে এর লাস্ট উইকে টিউজডে, তো আমি কাজিন মুভি দেখবো, হ্যাঁ খুবই রিসেন্ট মুভি দেখবো, আমি মুভিটা ডাউনলোড করে ফেললাম, আয় একা দেখবো, কারণ সময় সিডি নামে সিটি চলে আয়। তারপর ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি একদম আমরা যেহেতু পড়াশোনা সব ফেসবুক ফেসবুক এগুলো শেষ করে 3টার সময় বসবো মুভি দেখবো। আপনি বিশ্বাস করেন আমি 3টার সময় প্রথম আমি তখন আমার ওয়াশরুম তো রুমের সাথে লাগালাম, আমি ওয়াশরুম দিয়ে গেলাম, আমাকে ডাকতেছে দর্জন করে, আমি বলছি শিওর আমার কাজিনটা আসছে, আমি দৌড়ায় গেলাম, দৌড়ায় গিয়ে দরজা খুললাম, কেউ নেই, মানে আদি আদি নক জাস্ট পাশি দরজা, তো আমার দরজাটা একদম ধরেন যে সিঁড়ি উঠে ধরেন ওইখানে, তো আমি দৌড়ায় গিয়ে দরজা খুললাম, নাই। আমি মনে করছি আমি ভুল শুনছি, আমি আবার আসলাম, আমি এসে আবার কম্পিউটারে ব্রাউজ করতেছি, তখন তখন দেখলাম যে আবার কে জানি নক করছে, আবারও সেম কথা, আদি আদি দরজা খুল। এরপর আমার মনে করছে এবার তো একদম পাশে, ধরুন আমি পাশেই দরজাটা, পাশেই দরজাটা আমি এবার একদম 100% শিওর যে এটা ওই। তখন দৌড় দিকে দরজা খুললাম, খুলে দেখলাম আবার কেউ নেই। তখন আমার ভয় লাগা শুরু করলাম, তার সাথে সাথে তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম তুমি এখনই আসো, আমি পারছি না। তো ও আসলো, ওকে বললাম। আর হয়েছে কি, যখন আমরা এগুলো ডিসকাস করতাম আমাদের ফ্যামিলি পছন্দ করতো না।
আপনারা আপনার এই সমস্যা নিয়ে কোনো হুজুরের কাছে বা অন্য কারো কাছে আপনি?
আমার কাজিন গিয়েছিল, কাজিন যে প্রিকশন, আমার যাওয়া হয়নি।
আপনার যাওয়া হয়নি,
কিন্তু আমার এইটা
লাস্টের দিনে আপনি যখন এসেছিলেন তখন আপনি বলছিলেন যে জ্বর এসেছিল আপনার, সেটা কি ঘটনার পরপরই আপনি এসেছিল?
জ্বরটা আমি এই যে আমার যে আলিফের সাথে কথা হলো, যে আলিফ ভাই এরকম আমার বাসায় এগুলো হয় আমি তো শেয়ার করবো না, কারণ আমার আগে কোনো প্ল্যান ছিল না যে আসো, বলে আসো তুমি শেয়ার করো এটা। আমি যে ডিসিশনটা নিলাম আমি সেই দিনই, মানে আমি আপনাকে একদম যেদিন ডিসাইড হলো সেদিন আমি আলিফ ভাইকে, আলিফ ভাইয়ের জ্বর শুরু হলাম যেদিন বললাম, আমি যেদিন আপনি তো দেখছেন আমার জ্বর, আমি তো প্রথম
সুস্থ ছিলেন,
অসুস্থ সত্যি আমাকে সেই দিনও জ্বর।
ঠিক আছে, অনেক থ্যাংকস আপনাকে আপনার এই ঘটনার জন্য, এবং আমি আমি দোয়া করি যে আপনার এই সমস্যা দূর হয়ে যাক, কারণ যাই বলেন না কেন যার সাথে ঘটে তিনি শুধু বুঝতে পারেন যে এটা কত পেইন। আর স্বপ্ন যদি সত্যির মতো লাগে এবং সেই স্বপ্নটা যদি দুঃস্বপ্ন হয় তাহলে এর চাইতে খারাপ আর কোনো কিছু হতেই পারে না। যাই হোক, আপনারা যারা এই ঘটনাগুলো শুনছেন তারা অবশ্যই আমাদের এসএমএস করে জানান ঘটনাটা কেমন লাগছে। মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নম্বরে। যারা আমাদের ইমেল করতে চান তারা চলে যান ডাব্লিউ, আমাদের আমাদের ইমেল অ্যাড্রেস একটু মানে মনে রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট ফোর ফিফটি ডট এফএম, উইচ ইজ BHWTFM অ্যাট দ্য রেট RADIO FORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। দেশের বাইরে যারা রয়েছেন তারা সরাসরি মোবাইল দিয়ে বা অন্য কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা ফেসবুকে আমাদের সাথে কমিউনিকেট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.futi অথবা www.facebook.com/bhutfm.rasal। রাসেল স্পেলিংটি বলেছে RUSSEL, একটা ছোট্ট বিরতিতে যাবো এবং তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, স্টে টিউনড ফর রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
This track was downloaded from fusionbd.com.
Bhoot FM, the night comes alive with Gramophone.
আপনাদের সবাইকে এই ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাসেল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম, শুনছেন সবসময় রেডিও ফুটি 88.0 FM এবং চলছে এই মুহূর্তে ভূত FM। ঈদের আগে বলতে পারেন যে ভূত FM এর এটাই লাস্ট একটা শো। আজকে আমাদের গেস্ট আরো ঘটনা বলার আগে আমি এসএমএস পড়ি, একটু আগে আমাদেরকে আদি ঘটনা বলছেন একজন, দেখলাম যে একটা সাজেশন দিয়েছেন যে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাতে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে রায়হান ময়মন সিং থেকে এসএমএস করেছেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিরাট আমাদের লিখেছেন যে শুধু ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা এপিসোড করলে ভালো হয়। আমি জানি না যে সবাই সেটাতে রাজি হবেন কিনা। হুমায়রা নাইম আমাদের লিখেছেন ধানমন্ডি কাজের পুত্রকে জোস হচ্ছে, ভয় লাগছে, আর তিনিও অগ্রিম শুভেচ্ছা দিয়েছেন। বাহার আমাদেরকে খিলগাঁও থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছে, আচ্ছা বাহার এসএমএস করেছেন, বাহারের এই মুহূর্তে গরু নিয়ে কিছু স্টোরি শুনতে খুব ইচ্ছে করছে, বাহ চমৎকার। আপনার মানে যাই হোক ইংলিশ, আমরা অন্যদিকে না যাই। সফুল্লাহ আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন পিয়াসা মুন্সিগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি লাবিদ খিলক্ষেত থেকে এবং আজকের ব্যর্থে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। আমাদেরকে রাব্বি সাগর আসমা আমাদের এসএমএস করেছেন এবং তারা এনজয় করছেন সেটা লিখেছেন। আমাদেরকে তুমি এসএমএস করছেন ময়মন সিং থেকে। ফারহান আমাদের এসএমএস করেছেন, সেকেন্ড স্টোরি তোমার কাছে ভালো লেগেছে, ভয়ঙ্কর লেগেছে। জাহিদ আমাদের বার্ডেন থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমার ইমেলটা পেয়েছেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আপনি যদি আপনার মানে আমাকে আরও একজন বার্ডেন থেকে ইমেল করেছেন আপনি সেই কিনা। অনেক আমাদের লিখেছে যে স্টোরিটা আসলে অনেক 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 ভালো লাগে ওদের কাছে। ওকে, আমাদেরকে এছাড়াও মাহি SMS করেছেন স্টোরি পাঠাতে চান। স্টোরি পাঠানোর খুব সহজ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি চলে যান ভূত FM@rfuti.fm এই অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে ইমেল করে দিন আমাদেরকে। আমাদেরকে উৎস SMS করেছেন ময়মনসিং থেকে এবং আমাদেরকে তিনি বলেছেন যে ভূত FM টিমকে হাম্বা মুবারক। আমাদেরকে ইরা SMS করেছেন মানিকগঞ্জ থেকে, চমৎকার পোস্ট পেলাম ফেসবুকে, পোস্ট না কমেন্ট করেছেন আমাদের পোস্টে, এবং আমি দেখলাম যে এখানে বাপ্পি দেব তিনি লিখেছেন লিসনিং লাইভ ফ্রম ওমান। আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশ শুধু না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ফুটি অ্যাপের মাধ্যমে এখন শুনতে পারবেন ভূতফ্যাম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এসেছে আর্জিনাসু ফ্যান পেজে কিছু আমি কমেন্ট পড়ছি আর কি। আমাদেরকে লিখেছেন আই লাভ ভূতফ্যাম। এছাড়াও আমাদেরকে মুক্তা আচ্ছা মুজাক্কির খান লিখেছেন রেডিও ফুটির, আচ্ছা রেডিও ফুটিকে অনেক পরে তিনি বাদ শুভেচ্ছা জানিয়েছেন, বাট থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে লিখেছেন রাসুল ভাই এবং মাসুম ভাই ঈদুল আজহার শুভেচ্ছা বগুড়ার ছেলে, আমাদের এখানে কমেন্ট করেছেন। এছাড়াও ফুটি ফ্যান পেজে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন, স্মাইল অনেকে আমাদের লিখেছেন ফুটি অ্যাপটা ভূত FM শুনতে জটিল লাগছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি MC সুদয় খান আমাদের এখানে বলছেন যে তাকে তার কমেন্ট পড়া হয় না, বাট আমি আপনার কমেন্টটা কিন্তু পড়ে ফেললাম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে MH হাসান কিরণ সহ আরও অনেকে এখানে কমেন্ট করছেন। ডেভিল রাব্বি লিখেছেন শুনছি অসম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নাজমুল নাহিদ লিখেছেন ফার্স্ট স্টোরি ওয়াজ নাইস। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলছেন যে আরও অনেকে খান মোহাম্মদ জুবায়ের লিখেছেন ভয় লাগছে না মজা লাগছে। আচ্ছা ওকে ফাইন, আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে থাকুন। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে আসছেন?
হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে পিউ, আমি শারপাড়া থেকে আসছি, মিরপুর শারপাড়া।
ওকে, আপনি আলিফের মাধ্যমেই আপনি এসেছেন? আচ্ছা ওকে, আমরা শুনি আপনার ঘটনা, চলে যাই আপনার ঘটনায়।
আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথেই ঘটা একটা ঘটনা। ইট ওয়াজ লাইক 2010 এর ডিসেম্বরের দিকে ঘটনাটা ঘটে আমার খালামুনির বাসায়। খালামুনির বাসা হচ্ছে মুদ্দাপাড়ার বিশ্ব রোডের ওদিকে। তো ফার্স্টে আমি আব্বু আম্মুর একটা কনভারসেশন শুনি, তো ওখান থেকেই মেনলি মানে শুনি যে আব্বু আম্মু বলতেছে যে খালামুনির বাসায় একটা বুয়া হায়ার করার পর থেকে খালামুনির বাসায় বিভিন্ন অ্যাবনর্মাল প্রবলেম হয়। হ্যাঁ মানে পজেসড কি কিছু জানি না, মানে বুয়ার সাথে মানে পরে জানতে পারছে যে বুয়ার সাথে কিছু একটা মেবি আছে। তো মানে বুয়াটা দেখা যেত ভোর সকাল 7টায় আসে, তো ওই সময় সবাই ঘুমিয়ে থাকে, তো ভাইয়াই রেগুলার গেট খুলে, তো আর বাসায় ঢোকার সময় ভাইয়ার রুম হয়ে যেতে হয়। তো মেবি ওই সময় কিছু ওই বুয়ার সাথে জিনিসটা ভাইয়ার রুমে থেকে যায় ওরকম কিছু। তো মানে বুয়া হায়ার করার প্রায় এক সপ্তাহ পর থেকে মেনলি প্রবলেমটা হয়। একদিন ভাইয়া রাত 3:30টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, তো সবাই দৌড়ে চলে আসে কি হয়েছে। তো ভাইয়া একটু মানে সে বড় এগুলো বলবে না, তো সে বলে যে না এমনি খারাপ স্বপ্ন দেখছি, তো এমনি সোয়েটুরা পরে ঘুমায় যায়। তো এরপর কি হয়, ঠিক ওই দিনের পর থেকে ভাইয়া বলল যে ভাইয়ার মানে মনে হয় ভাইয়া অনেক জোরে চিৎকার দিচ্ছে, যে মানে সামান্য আস্তে চিৎকার দিলেও যে কেউ শুনতে পারবে এটা ভাইয়ার মতে, কিন্তু আসলে কেউই বাসার কোনো কেউই চিৎকার শুনছে না, কিন্তু ভাইয়া যথেষ্ট জোরে চিৎকার দিচ্ছে। তো পরে যখন মানে ব্যাপারটা অনেক বেশি খারাপ হয়ে যায়, প্রায় 4-5 দিন পর ভাইয়ার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে ভাইয়া খুব সিক হয়ে যায়। তো ভাইয়া ব্যাপারটা তার বাবার সাথে শেয়ার করে, তা আঙ্কেলকে যখন বলে, আঙ্কেল আবার একটু ধার্মিক, তো আঙ্কেল ভাইয়াকে সুয়েটুরা পরে মানে শরীর টরির বন্ধ করে দেয়, কিন্তু ভাইয়া ভয় পেয়ে যায়, তো ভাইয়া আর ওই রুমটা তো থাকে না। তো আমি যখন ঘটনাটা শুনি আমি খুব একটা পাতা দিইনি যে কি জানি কি, তো এই কিন্তু বুঝি নাই যে এই ঘটনাটা আমার সাথে হবে এবং কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে। তো আমি যখন আমার পরীক্ষা শেষ হয় আমরা সবাই বেড়াতে যাই খালামুনির বাসায়। খালামুনির বাসায় বেড়াতে যাওয়ার পর দুপুরবেলা আমরা সবাই গল্প করতে থাকি, সেই মোমেন্টে এই টপিকটা উঠে, কিন্তু আমি জাস্ট ভয় পাবো দেখে আম্মু চেষ্টা করে মানে স্কিপ করে যায় কথাটা। তো রাতের বেলা এদিকে সন্ধ্যার দিকে ভাইয়ার অবস্থা খারাপ হতে ভাইয়ার বুকটা পুরো নীল হয়ে যায় ব্যথায়, তো আম্মু আর খালামুনি মিলে ভাইয়াকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর আবার এই ব্যাপারটা ফাইন্ড আউট করতে পারে না, ডক্টর জাস্ট ভাইয়াকে কিছু টেস্ট দেয়। তো এরপর ওই দিন ওরা চলে আসার পর রাতে ডিনার করে আমরা সবাই ডাইনিং রুমে সবাই গল্প টল্প করে অলমোস্ট 1:30 বাজে। তা আমরা তখন আমি আর তুমি আমার কাজিন আমরা ডিসাইড করি আমরা ভাইয়ার রুমে ঘুমাবো, আমরা মুভি দেখবো রাতে। তো এই সবার গল্পের মধ্যে সবাই না ব্যাপারটা ভুলে যায় যে ওই রুমে কিছু একটা প্রবলেম বা কিছু। হ্যাঁ, তো খালামুনি সবাই রাজি হয়, তো সবাই ঘুমাতে চলে যায়, আমিও দুই রুমে চলে আসি। তো রুম লাগে জাস্ট আমরা পিসিটা অন করি, ঠিক সেই মোমেন্টে অন করা মাত্রে পিসিটা সাথে সাথে রিসেট হয়। তো বারবার অন করতেছি, বারবারই রিসেট হচ্ছে। তো যখন দেখলাম যে এরকম প্রবলেম হচ্ছে, বললাম যে ব্যাপার কি, কেননা মানে বিকালবেলা সন্ধ্যার সময়ও আমরা পিসিতে নাটক ফেসবুকিং সবই করছি, কোনো প্রবলেম হয় নাই। কিন্তু তখন হঠাৎ পিসি রেজিস্টার দিচ্ছে এবং সাডেনলি হঠাৎ করে মাল্টিপ্লাগের যে ইয়েটা ওখানে পোড়া একটা গন্ধ আসা শুরু হলো। তা আমি ভয় পেলাম আবার পিসি নষ্ট হয়ে গেলে সাথে সাথে মেইন সুইচ অফ করে দিচ্ছে। তো যখন দেখলাম যে মুভি দেখা পসিবল না, তো জিকে বললাম তাহলে আমরা ঘুমায় পড়ি। তো জি বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা মশারি টাঙায় ঘুমাই। আমি ওকে, তো মশারি টাঙাচ্ছে, তো আমি সেই মোমেন্টে সোফা মানে দেয়ালের কাছে একটা সোফা ছিল ওখানে গিয়ে বসলাম। আমি যখন বসলাম ঠিক সেই মোমেন্টে মনে হলো কেউ হাঁটল। তো হাঁটাটা যখন মানে এমন মানে কিছু কোথায় হাঁটছে মানে বুঝলাম না যে কিছু একটা খুব হাঁটলো, হাঁটার একটা সাউন্ড পাইলাম। আমি জিকে বললাম কিছু না, তো ও মানে না আমি শুনি। তো আমি ভাবলাম যে মনে হয় আমার ছোট ভাই অর্ণব, ও হয়তো হাঁটছে বা ডিসটার্ব করতেছে। আমি বাইক রুম থেকে বের হয়ে দেখি কি যে না সবাই ঘুম, তা আবার রুমে চলে আসছি। এসে আমি সোফাতে বসে যে এমনি ওর সাথে গল্প করতেছি, ঠিক সেই মোমেন্টে মনে হলো যে মানে সোফাটার থেকে দরজার দিয়ে ডিসটান্স, দরজা থেকে কেউ হেঁটে এসে আমার পাশে এসে দাঁড়ায়। মানে আমি যে ফিল করতে পারছি একটা প্রেজেন্স, যে কিছু একটা আসছে আমার পাশে দাঁড়ায়। তা আমি যে তাকায় দেখলাম কিছু নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু আসছে। তা আমি আবার আমার পিছে হচ্ছে জানালা, আর জানলাটা মানে সানসেট আর কি ওর পাশটাতে। তো ওখানেও যে না চোর বা কিছু এরকম কিছু না, কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা। তা আমি আবার ভয় পেয়ে সাথে সাথে জুয়ের কাছে চলে গেছি। তা আমি যখন মশারির ভিতর ঢুকলাম, তা আমার আবার অভ্যাস হচ্ছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি সব সোয়েটার পরে শুই।
তারপরে শুন,
হ্যাঁ, তো আমি যে শুয়ে আবার মশারি চারপাশেও ফুটু দিয়ে তারপর শুয়ে, তখন যে আমাকে বলে কি সে কেন শুইলাম। আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে, তো নিজেও ভয় পাবে বলতে আর আমিও ভয় পাবো এই জন্য বলেই নেই। তো আমি আর ব্যাপারটা ইয়ে করিনি। আমরা যখন গল্প করতেছিলাম শুয়ে, তখন অলমোস্ট 3:15 বাজে। তো গল্প আমাদের কথার ভলিউম মানে আমরা তো লাউডলি কথা বলতেছিলাম, যে মনে হচ্ছিল দুজনই বুঝতেছিলাম যে কিছু একটা হাঁটতেছে রুমের মধ্যে, কিন্তু কেউই বলার সাহস পাচ্ছিলাম না কাউকে, যে দুজনই মানে মনে হয় মানে জিনিসটা আমরা ফেস করতে যাচ্ছি না এরকম। আমাদের ভলিউম বেশি কিন্তু সেদিকে মানে ওইটার ভলিউম কম। তো এরকম গল্প করতে করতে অলমোস্ট 3:30 বাজে, শীতকাল ছিল, দুজনই কম্বল গায়ে গায়ে দিয়ে শুয়ে আছি। তো হঠাৎ করে মনে হলো যেই আমাদের ভলিউমটা কমলো, জাস্ট মানে মনে হলো যে খাট মানে দরজার থেকে খাট, তো ওখান থেকে কেউ একজন হেঁটে এসে জাস্ট দরজা মানে খাটের কাছে এসে থামলো। এবং একটা মানুষ হাঁটার পর থামলে যে স্লিপের মতো একটা ফিল হয়, ঠিক ওই জিনিসটাই হলো। এবং জিনিসটা কন্টিনিউসলি হচ্ছে, ফার্স্ট একটু আস্তে আস্তে, তারপর এত জোরে যে মনে হচ্ছে যে পুরো রুমটা একদম ভেঙে ফেলবে মানে শেষ করে ফেলবে। না না ও শুনতে, কিন্তু আমাদের কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমাদের মুখ দিয়ে মানে আমি যে একটা মানে কিছু শুনি এরকম কিছু হলো আমার সেই সাহসটাও হচ্ছিল না, আবার ওরও হচ্ছিল না। কিন্তু আমরা জাস্ট দুইজনই দুজনের হাতের আঙ্গুল খামচি তিনটি দিয়ে শেষ করে ফেলতেছিলাম, যে মানে এত ভয় পাচ্ছিলাম। তো জিনিসটা কন্টিনিউসলি মানে এত জোরে জোরে হাঁটতেছিল, প্রায় 10-15 মিনিট ধরে এরকম হলো। সাডেনলি জাস্ট জিনিসটা স্টপ হয়ে মানে আমিও চুপ ও চুপ, একদম হঠাৎ করে মনে হলো জাস্ট আমরা মানে খাটের বক্সটা হচ্ছে দেয়ালের দিকে, আমরা অপোজিট দিকে মাথা দিয়েছিলাম। জাস্ট মনে হলো যে কিছু একটা জাস্ট মাথার কাছে এসে জাস্ট ব্রিদিং করতেছে, এবং লিটারেলি অনেক জোরে জোরে মানে আমাদের ঠিক মাথার উপরে এবং খুব কাছে, হঠাৎ মানে এত জোরে জোরে যে আমরা কম্বলের ভিতর ঢুকে আছি কিন্তু দুজনই শুনতেছি আওয়াজটা, খুব জোরে জোরে আওয়াজটা হচ্ছে। আমিও ভয় পাচ্ছি, ও ভয় পাচ্ছে, মনেও হচ্ছে যে মশারিটাও মানে কেউ ঝাঁকাচ্ছে, যে মানে কিছু ঢুকতে যাচ্ছে বাট পারতেছে না, মানে সেই জিনিসটা মানে পুরো পাগল হয়ে গেছে এরকম কিছু একটা এখন এরকম হচ্ছে। তারপর এই ব্রিদিংটাও কমে গেল, তারপর কি হলো যে সে কন্টিনিউসলি মানে রুমের মধ্যে মানে ঘুরতেছে, একবার দরজার কাছে যায় পাগলের মতো মানে দরজার কাছে যায়, তারপর খাটের কাছে আসে, আবার কাছে এসে ব্রিদিং করে, এরকমই করে যাচ্ছে। তো এরকম মানে মনে হচ্ছিল যে এই রাত আর কখনোই শেষ হবে না, এত বেশি ভয় লাগতেছিল। মানে আমিও প্রায় কেঁদে দিব ভয়ে, ও আমরা দুজন খালি কোনো, আমি খালি অনেক কষ্টে একবার একটু আওয়াজ করে ওকে খালি একটু সাহস করে কিছু শুনি, ও জাস্ট খালি মানে জাস্ট এতটুকুই বলতে পারবে।
আপনি তখন বুঝতে পারলেন যে আপনার দুজন
শুনে? তো তখন কয়টা বাজে জানি না, জাস্ট মানে অবস্থা খারাপ দুজনেরই, আমি জাস্ট অনেক সাহস করে কি মনে হলো যে সাহস করে আমি কম্বলটা উঠাই জোরে জোরে আঙ্কেল আঙ্কেল বলে চিৎকার দিলাম। আর আঙ্কেলও মেবি প্রিপেয়ার ছিল যে আমরা মেবি ডাকবো এরকম কিছু, কজ আঙ্কেল হয়তো জানতো ব্যাপারটা। তো আঙ্কেল যে দৌড়ে এসে লাইটটা দেওয়া যায়, আঙ্কেল আসার আগে আমি যখন আঙ্কেল বলে চিৎকার দিলাম, যে দুইও তাকাইছে আমিও তাকাইছি, দুইজনই তাকালাম আর দেখলাম কি যে একটা কালো শ্যাডোর মতো, মানে টোটালি একটা শ্যাডো মানে মানুষের মতো একটা শ্যাডো, আমরা দুজনে তো ভয় একদম কান্না কান্না অবস্থা, পরে সবসাথে সবাই দৌড়ে চলে আসছে আমাদের চিৎকার শুনে, পরে ভাইয়া এসে জোরে জোরে চিল্লাচ্ছে যে কেন ওদেরকে ঘুমাতে দিল এই রুমে, তারপর তো আমরা দুজনে ওই রুমে অন্য রুমে শিফট হলাম, ওই রুমে আর রাতে কেউ থাকে নাই, পরদিন আমরা আবার বাসায় চলে আসছি। তার ঠিক এক থেকে দুই সপ্তাহ পর ভালোমানিরাও বাসাতে ছেড়ে দেয়, অ্যান্ড স্টিল নাও বাসাতে ভ্যাকেন্টই আছে, এখনও কেউ থাকতে পারে না। ভালোমানিরা যেটুক জানলো যে যতজনই ভাড়া দিয়ে থাকার চেষ্টা করছে কেউই থাকতে পারে না, এবং ভালোমানিরা এখন যে বাসাতে থাকে তার সামনের বাসাতেই ওই, তো আমি বেড়াতে গেলে এখনও দেখি ও বাসাটা খালি, ওই ফ্লোরটা তিনতলাটা খালি, তো খুবই ভয়ঙ্কর, যদি বেড়াতে যাই আমার ওইটা দেখলে খুব ভয় লাগে।
আপনাদের রুমের মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে আপনারা আসলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। আসলে অনেক কিছু শুনে খুব স্বাভাবিক মনে হয় কিন্তু অনেক কিছুই এরকম হয় যে আজকেও, যেমন আমি হচ্ছে ঘর থেকে বেরোনোর সময় আমি ঘর থেকে বেরিয়ে গেছি এবং আমার হঠাৎ করে মনে হলো যে আমি বেরিয়ে আসার পরে তারপরে ঘরের মধ্যে শব্দ পাচ্ছি, মানে এটা একেবারেই মনের ভুল, একেবারেই মনের ভুল, বাট সেই সময়টাকে আমার যেন হঠাৎ করে ভয় লাগলো। তো এরকম ছোটো ছোটো ব্যাপারে কিন্তু আমার নিজেরা ভয় পাই, কিন্তু আমি এই যে এখন আপনাকে বললাম, এটা যদি সত্যিও হতো বা এটা সত্যি যদি ঘটতো, আমার যদি শোনার ভুল না হতো বা আমি যদি ভেবে নিতাম যে আমি ঠিকই শুনছি, আপনি অতটা ভয় পেতেন না, কিন্তু যে যার সাথে ঘটে সে তারা আসলেই মানে অসম্ভব হয়ে ওঠে জীবন। আমাদেরকে ফাহিম মগবাজার থেকে এসএমএস করেছেন এবং তিনি গরু কেনার খবর জানতে চাচ্ছেন। না ভাই, এই কাজ আমি আসলে মানে আমাকে করতে হয় না, এখনো পর্যন্ত আমার বাবাই করেন। অনেক লিখেছেন যে স্টোরিটা আসলে অনেক অনেক তার কাছে ভালো লাগেনি। আমাদেরকে সাইকি এসএমএস করেছেন এবং তিনি এসএমএস করেছেন কামার, আচ্ছা কামারাপুর, আচ্ছা কমলাপুর হবে এটা, আচ্ছা কমলাপুর, আচ্ছা কমলাপুর বসে আছেন, তিনি ট্রেনের জন্য ওয়েট করছেন, ভূত আসেন শুনছেন, তিনি বলছেন স্ট্রেঞ্জ লাগছে। হ্যাঁ, আমার মনে হয় আজকে অনেক মানুষ এই মুহূর্তে ঘরে ফেরার জন্য হয়তো বাস স্ট্যান্ডে বসে আছেন, স্টেশনে বসে আছেন, লঞ্চ টার্মিনালে বসে আছেন, এয়ারপোর্টে বসে আছেন। সো আমার যেটা মনে হয় যে কেউ বাড়ি যাচ্ছেন, কেউ দেশের বাইরে যাচ্ছেন, কেউ গ্রামে ফিরছেন, কেউ দেশের বাইরে থেকে ফিরে আসছেন দেশে, তো সবার জন্যই অনেক অনেক মানে শুভকামনা। এবং আমি একটা জিনিস নিশ্চিত যে এখন অনেক মানুষই যারা এরকমভাবে ট্রাভেল করছেন বা যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঈদের ছুটি কাটাতে গেছেন, তারা প্রত্যেকে শুনতে পাচ্ছেন ভূত আসাম, কারণ আপনাদের কাছে রয়েছে মহাশক্তিশালী ফুটি অ্যাপ এবং সেটার মাধ্যমে আপনি যে কোনো মুহূর্তে শুনে ফেলতে পারবেন। চলছে ভূত এফএম উইথ গ্রামীণ ফোন এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, আজকের অতিথিরা আছে আমাদের সাথে। এবং ইথিকা লিখেছেন হাম্বাম বার্ক টু এভরি ওয়ান, আপনার আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য হাম্বাম বার্ক। সোহেল এবং আমাদের লিখেছেন যে চিটাগাং থেকে তিনি আমাদের এসএমএস করছেন, জিকু গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে পরের ঘটনাটা অসম, আই লাভ ভূত এফএম বাট আমার এসএমএস পড়া হয় না, আমি আপনার এসএমএসটা পড়ে ফেললাম। আমাদেরকে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে বুড়ি এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে জাহিদ এখানে এসএমএস করেছেন, আচ্ছা, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও থ্রিডি, এবং তিনি বলছেন যে অনেকদিন পর তিনি শুনছেন। আমাদেরকে সি এসএমএস করেছেন, লিখেছেন যে হরিবল, আমাদেরকে সামিহা চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে অপূর্ব এসএমএস করেছেন, সময় আমাদের এসএমএস করেছেন, আরও অনেকে আমাদের এসএমএস করছেন এই মুহূর্তে, ফেসবুকেও লিখছেন অনেকে, এবং আমাদেরকে এইচ রনি আর আমাদের যে আমার যে ফ্যান পেজটা রয়েছে সেখানে লিখেছেন যে তিনি কোনো এপিসোড মিস করেন না, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে বোকা সাব্বির লিখেছেন নো কমেন্ট সুপার, আমাদেরকে এছাড়াও লিখেছেন এটা হচ্ছে অনেকে লিখছেন, আমাদের এখানে দেখতে পাচ্ছি মানব লিখেছেন যে অলৌকিক ঘটনার ব্যাখ্যা পেতে চাই, আমরা চেষ্টা করব সময় যদি থাকে সব গেস্টদের ঘটনা শোনার ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করব মানে এইগুলো আপনাদের জানিয়ে দিতে। আমাদেরকে অ্যাঞ্জেল মেঘলা লিখেছেন ভয় লাগছে, এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদেরকে তুষার লিখেছেন রিয়েলি অসম, আমাদেরকে এইচ রনি আবারও লিখেছেন হসপিটালের কোনো স্টোরি আছে ভাই, আমরা শুরুতেই শেয়ার করেছি আপাতত আজকে আর সেরকম থাকছে না। আমাদেরকে ইব্রাহিম হুসাইন লিখেছেন যে অনেক মজা লাগছে, এম ডি খোকা বাবু লিখেছেন যে কী করি, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকেই আমাদের এখানে এসএমএস করছেন, জুবায়ের লিখেছেন যে তার কাছে অনেক ভালো লাগছে প্রকাশন জোস, আমাদেরকে এছাড়াও পাঠক ইসলাম এর আমি ফুটি ফ্যান পেজের এসএমএস করছি, এবং তিনি লিখেছেন লাস্ট ঘটনাটা নাইস। আমি এখন জানি দিই কীভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদেরকে যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুটি এফ ও আর টি ফুটি স্পেস, লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 940 নাম্বারে, আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম @ভূত.fm উইচ ইজ BHWTFM @RADIOFORTA.FM। আমাদের ফেসবুক ফ্যান পেজ যেটা আমার সেটা অ্যাড্রেস www.facebook.com/bhootfm.rasal, এছাড়াও আমাদের যেটা ফুটকি ফ্যান পেজ সেখানে আছে www.facebook.com/radiofutki radio.futki, আপনারা দুটো পেজেই আসবেন এবং আমাদের পোস্টগুলো দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, জানাবেন ভূত এফএম কেমন লাগছে, কী অবস্থা সব কিছু। আমরা এই ছোট্ট বিরতিতে যাব কারণ আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে, এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com
ভূত এফএম দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও ফুটি 88.0 এফএম, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা চলছে ভূত এফএম উইথ গ্রামোফোন। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঈদের শেষ, ঈদের আগে শেষ ভূত এফএম, এবং এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করছেন একজন নতুন অতিথি। আমি শুরুতে জানতে চাইব আপনার নাম এবং জেনে নিই যে আপনি কোথা থেকে এসেছেন।
হাই লিসেনার্স, আমি নিলয়, আমি এসেছি মিরপুর থেকে।
মিরপুর থেকে, আচ্ছা, আপনার ঘটনা চলে যায় আমার সরাসরি।
আসলে ভাই এটা আমার কোনো ঘটনা না, আমার নিজের করা একটা এক্সপিরিয়েন্সই বলতে গেলে, জানি না আমি এক্সপিরিয়েন্সটা কতটা ভৌতিক বা প্যারানর্মাল কিছু, বাট আমার কাছে যেটা লাগছে এই ঘটনাটা আর কি নর্মাল কিছু না, যদি নর্মাল কোনো কিছু হতো তাহলে আমি এটা ইজিলি একটা ব্যাখ্যা পেতাম, বাট এখন পর্যন্ত আমি ঘটনাটার কোনো ব্যাখ্যা পাইনি। তো আমার এক্সপিরিয়েন্সটা ছিল যে এই টাইপের, ইউজুয়ালি আমি বিকালে বাইরে নাস্তা করতে যাই, এটা সবসময়ই করি আমি। তো ঘটনাটা এই 29 নভেম্বর আমি বিকালে বাসায় পিসিতে কাজ করছিলাম, সন্ধ্যার কিছুক্ষণ আগে আম্মু আমার রুমে আসলো, আমাকে যথারীতি নাস্তা করার জন্য টাকা দিল এবং বললো যে বাইরে যা তুমি যে নাস্তা করে। আমি আম্মুকে রিপ্লাই দিলাম যে তুমি যাও, আমি একটু পরে কম্পিউটারের কাজটা শেষ করে যাচ্ছি। তো আমি ইউজুয়ালি কম্পিউটারে কাজ করছি, এই কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিল, আজানের ঠিক 2-3 মিনিট পরে আমার রুমে আগরবাতি বা এই টাইপের কোনো একটা স্মেল ঢুকতে থাকলো। আমি ব্যাপারটা ফার্স্ট টাইম নর্মালি নিলাম, হতেই পারে। এরপরে 5 মিনিট পরেই রুমে আগরবাতির স্মেলটা আরও বেড়ে গেল, এমন একটা অবস্থা হলো যে রুমে নিঃশ্বাস নিয়ে যাচ্ছে না। তো এই টাইমে ইলেকট্রিসিটিটা চলে গেল, আমি পিসিটা শাট ডাউন দিয়ে অন্য রুমে চলে গেলাম সাহার জন্য। বাট আমি যখন অন্য রুমে যাই দেখতে পেলাম আগরবাতিটা ওই রুমে একটু কোনো স্মেল নেই, বাট আমি যে রুমে ছিলাম ওই রুমে একটু একটা ভরা আগরবাতি বা এই টাইপের স্মেল ছিল। তো আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম, যেহেতু ইলেকট্রিসিটি নাই ওয়াশরুমটা পুরো অন্ধকারই ছিল। আমি ওয়াশরুমে ঢোকার পর আমার জাস্ট ফিল হতে থাকলো যে একটু ভয় ভয় লাগছে, বাট এটা ফিল হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি বাসায় অনেকদিন যাবৎ আছি আর কারেন্ট না ইলেকট্রিসিটি না থাকার পর আমি এটা অনেকবার ইউজ করছি। তো এরকম ফিলিংস হওয়ার কোনো কাজ নেই, আমি ব্যাপারটা নর্মালি নিলাম, ফ্রেশ ট্রেশ হলাম, বাইরে যাবার জন্য একটা প্রিপারেশন নিলাম। যেই টাইমে আমি গেটটা আমার বাসায় গেটটা ক্লোজ করে বেরোচ্ছি, সেইটাই অন্ধকার ছিল, ইলেকট্রিসিটি ছিল না, আর যাদের বাসায় মেনলি আইপিএস ছিল তাদের জানলাতে জানলা দিয়ে হালকা হালকা লাইটটা সিঁড়িতে পড়ছিল। তো আমি কীভাবে জানি ফোনের লাইটটা অন করলাম, এটা আমি কখনো করি না। বিকজ আমি বাসায় অনেকদিন যাবত আছি। তো আমি লাইটটা ওপেন করে নামা শুরু করলাম, প্রত্যেকটা স্টেপ দেখে দেখে নামলাম। একবার যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাই তখন আমি রাস্তায় নামলাম, রাস্তাটা মূলত অন্ধকার ছিল, ইলেকট্রিসিটি ছিল না। এরপর 2-3 মিনিট হাঁটার পর আমি জাস্ট হোটেলে রিচ করলাম, খাওয়া দাওয়া করে বিল টিল দিয়ে আমি ব্যাক করবো, বাসায় ব্যাক করবো। যদি এখন আমি বাসায় ব্যাক করতে যে আমার দুইটা রাস্তা আছে, লেফট সাইড দিয়ে একটা, রাইট সাইড দিয়ে একটা। তো আমি ভাবলাম যে লেফট সাইড দিয়ে ব্যাক করি। আমি লেফট সাইড দিয়ে টার্ন নিয়ে 2-3 হাঁট হাঁটছি। হাঁটার পর আমার মনে হলো আমাকে পিছের থেকে একজন ডাক দিল, বললো যে আই দাঁড়া। সে কিন্তু আমার নাম উচ্চারণ করেনি, শুধু এটাই বললো। আমি জাস্ট ব্যাক করলাম দেখার জন্য কে ডাক দিছে। তো আমি ব্যাক করে দেখলাম যে আমার এলাকার এক পরিচিত ভাই আমাকে ডাকছে। তো আমি তার দিকে মুভ করবো, বাট আমি যখন সামনের দিকে তাকালাম দেখলাম যে একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার বডি স্ট্রাকচারটা ছিল এই টাইপের যে একটু মোটা টাইপের, ফর্সা, বয়স মেবি 35 এই টাইপের হবে এজটা। আর লোকটার যা বডি স্ট্রাকচারটা ছিল তার সাথে আমার একটা কাজিনের হাজবেন্ডের চেহারা অনেক মিল ছিল। তো আমি ফার্স্ট টাইম ভাবছিলাম সে হয়তো। আর লোকটার সাথে যখন আমার ফার্স্ট টাইম আই কন্টাক্ট হয় সে আমাকে এই টাইপের একটা কোশ্চেন করছিল যে কেমন আসো। বাট আমার যে কাজিনের হাজবেন্ড সে আমাকে সবসময় ফোন করেই বলে। তো আমার ব্যাপারটা ফার্স্ট টাইম একটু ইয়াই লাগলো, কী জন্য সে কী করে বললাম, ভাবলাম সে তো আসলে ভুলে বলছে। তো আমি বললাম যে ভালো আছি, তার সাথে মেনলি পরিচিত বা পরিচিতের সাথে যেভাবে দেখা হলে আমরা হাত মিলাই, তার সাথে আমি সেভাবে হাত মিলালাম। বাট যখন তার হাতের সাথে আমার হাতটা লাগে আমার জাস্ট ফিল হতে লাগলো যে অস্বস্তি টাইপের কিছু একটা ফিল হতে থাকলো। লোকটা এবার আমাকে, আমি হোটেলের জেনারেটরের আলোতে দেখতে তার ফেসটা যখন দেখতে পেলাম তখন আমি দেখলাম যে সে আমার কাজিনের হাজবেন্ড না, এমনকি আমি আজ পর্যন্ত তাকে কখনো দেখিও নাই। এবার আমি তাকে একটু জিজ্ঞেস করেই ফেললাম আপনি কে। সে রিপ্লাই দিল যে আমি তো তোমাকে চিনি, তোমার নাম মিলয় না? আমি বললাম জি আমার নাম মিলয়। সে যথারীতি আমার ক্লাস, আমি কোন ক্লাসে পড়ি, এবং আমাকে এবার আশ করলো যে তুমি কোন স্কুলে পড়ো। আমি ভাবতেছি বলবো নাকি, অ্যান্সারটা দিব নাকি অপরিচিত একজন, তো যেটা আমি অ্যান্সারটা দিতে যাবো তাকে। সে জাস্ট বললো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, তুমি না এই স্কুলে পড়ো। সে যথারীতি সঠিক অ্যান্সারটা দিয়ে দিল। ব্যাপারটা আমার কাছে একটু অবাকই লাগলো, কারণ ফার্স্ট টাইম তার সাথে দেখা, আগে কখনো দেখা হয়নি। সে আবার এত ইনফরমেশন দিতেছে। তো আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কে, তো পরিচিত একটু বলেন। সে শুধু জাস্ট একটু বললো যে আমি তো তোমাকে চিনি, তোমাকে প্রায় দেখি, তুমি এলাকায় থাকো। জি, বাট আপনি কি, আপনার পরিচয় ক্লিয়ারই জানি। সে বলতেছে যে আমি এলাকায় থাকি, আমার জাস্ট মনে তো থাকলো যে লোকটা মলম পার্টি বা ছিনটাকের টাইপের কিছু একটা, কারণ এটা যেহেতু ঈদের সিজন। তো আমার লোকটার সাথে কথা বলতে মোটেও ভালো লাগতেছিল না, আর তখন আমার ভিতরে একটা অস্বস্তি ফিলিং হচ্ছিলো, কারণ লোকটার সাথে তখন আমার হাতটা ধরা। সো আমি ভাবলাম যে আমার 3-4 হাত দূরে যে ভাইয়াটা দাঁড়িয়ে আছে তাকে যে আস করি যে ভাইয়া তুমি ওকে চিনো কি না, তোমার পরিচিত কি না, সে এত সব আস করতেছে আমাকে। তো আমি জাস্ট ওই ভাইয়াটার দিকে মুভ করতেছি, তার থেকে আমার দূরত্ব ছিল 3-4 হাত। তো এই আমি যখন মুভ করে ওর কাছে যখন রিচ করলাম যে ওকে আস করবো যে তুমি চিনো নাকি, জাস্ট এই ওয়ার্ডটা আমি ওকে বলবো। যখন আমি প্লেসটার দিকে তাকালাম দেখলাম যে লোকটা প্লেসার নাই, আর বাম সাইডে ছিল, আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার বাম সাইডে ছিল একটা মেন রোড, যেদিক দিয়ে আমি মাত্রই আসছি। সেটা দূরত্ব ছিল মূলত 60-8 হাত। আর ডান সাইডে গেছে বড় একটা গলি, সেটা প্রায় স্ট্রেট একটা গলি। সে যদি ডান সাইডটা ব্যাক করে, গলিটা অনেক বড় যেহেতু, সে তাকে আমি দেখতে পাবো, ইজিলি দেখতে পাবো সে যদি ডান সাইডটা ব্যাক করে। আর বাম সাইডে যেহেতু মেইন রোড, সেটার দূরত্ব তো বললাম আমি 60-8 হাত। ওই সাইডটা যদি ব্যাক করে তাহলে সে মাঝপথেই থাকবে। আর তার বডি স্ট্রাকচারটা যেহেতু একটু মোটা আস, তো তার ব্যাক তার পাস করতে জায়গাটা একটু বেশি টাইম লাগে।
তারপর
আমি ফার্স্ট টাইম মেন রোডের দিকে গেলাম লোকটাকে দেখার জন্য আসে কি না, বাট মেন রোডে গিয়ে আমি লোকটাকে আর দেখতে পেলাম না। এবার আমি ভাবলাম হয়তো ডান সাইডে গেছে, একটু চেক করে আসি লোকটা কোথায় গেল। এবার ডান সাইডে যখন যা পেলাম না তখন আমার একটু ব্যাপারটা স্ট্রেঞ্জই লাগলো, কারণ একটা মানুষ 3-4 সেকেন্ডের ভিতরে এই জায়গাটা পাস করা কোনোভাবেই সম্ভব না।
ঠিক আছে, আমরা বুঝলাম, কিন্তু আপনার কী মনে হয় তাহলে?
আমার মেনলি মনে হচ্ছে যে আমার আম্মুর সাথে এই টাইপের একটা ঘটনা ঘটেছিল। তো আমার মনে হচ্ছে এটা কোনো আমাদের নর্মাল টাইপের কিছু না, এটা জিন টিন বা এই টাইপের কিছু একটা হবে।
তিনি ওখানে উপস্থিত হয়েছিলেন কেন আপনার মনে হয়?
আমার মনে হচ্ছে সে আমাকে কোনো মেসেজ দিতে আসছিল, বাট সে যখন লাস্ট টাইম কিছু কথা বলতেছিলাম তার একটা শুনিনি, বাট ইগনোর করে আমি অন্য সাইডে চলে গেছি, কারণ তার সাথে কথা বলতে আমার মোটেও ভালো লাগতেছিল না
সেজন্য। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসবো যদি সময় থাকে। আমরা আপাতত কিছু SMS পড়বো। সাইদ আমাদের SMS করেছেন, আর SMS করে বলেছেন যে নারায়ণগঞ্জ থেকে তিনি SMS করেছেন। আকাশ নিলয় আমাদের SMS, আচ্ছা আকাশ লিখেছেন ঢাকা থেকে, নিলয়ের ঘটনাটা তার কাছে ভালো লাগেনি। আমাদেরকে ইফাজ কিরানীগঞ্জ থেকে লিখেছেন, আচ্ছা আমাদের প্রান্ত সাতক্ষীরা থেকে লিখেছেন, ফেসবুকে ভূত এফএম আইডি চিনব কিভাবে? আমি তো বলেছি আপনি গিয়ে টাইপ করুন সরাসরি, এবং টাইপ করতে হবে আপনাকে www.facebook.com/bhootfm.russell, এবং এটা একটাই হবে, এটা মানে আপনি যদি এভাবে খুঁজে বের করেন তাহলে আর বেশি দুইটা হবে না। সুতরাং বুঝতেই পারছেন যে এটা খুবই সহজ একটা পদ্ধতি। আর আমি আমার যেটা মনে হয় যে আরও কিছু এসএমএস পড়ে ফেলা দরকার। এখন তমাল আমাদের লিখেছেন কাঁচপুর থেকে, এবং তিনি বলছেন যে সার্টিস যে তিনি জানেন না যে কীভাবে ফুর্তি অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা আপনি অ্যাপ স্টোরে যেতে পারেন, অ্যাপেল অ্যাপ স্টোরে যেতে পারেন, আপনি অ্যান্ড্রয়েডের গুগল প্লেতে যেতে পারেন, এবং সেখানে গিয়ে আপনি টাইপ করতে হবে আপনাকে রেডিও ফুর্তি, তাহলে দেখবেন যে চলে আসছে সেই অ্যাপটা, এবং সেটা থেকে আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাঞ্জেল রিয়া আমাদের ঢাকা থেকে এসএমএস করেছেন এবং তার কাছে নিজের স্টোরিটা বেশি ভালো লাগে সেগুলি জানিয়েছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে রিয়াদ আমাদের এসএমএস করেছেন, এবং আজকে মেঘলার জন্মদিন। আমাদেরকে অয়ন এসএমএস করেছেন, মোস্তাক আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আমাদের ছোট্ট বেবি মাহিষা, আমার ওয়াইফ তাবাসসুম এবং আমি একসাথেই ভূত এফএম শুনছি আর আমরা অনেক বেশি এনজয় করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত জেগে আমাদের সাথে থাকার জন্য। তায়েব আমাদের মহাদেবপুর থেকে নওগাঁ থেকে এসএমএস করেছেন, এবং অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন আজকে, এবং ঘটনাগুলো তার কাছে খুব ভালো লাগছে। মোস্তাক দেবী রোড থেকে আমাদের এসএমএস করেছেন, আচ্ছা মোস্তাকের এসএমএসটা পড়লাম, তিনি আরেকবার পাঠিয়েছেন আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন নাফিসা, এবং তিনি বলছেন যে তিনি ভূতদের সাথে এবার ঈদটা সেলিব্রেট করতে চান, বাহ চমৎকার। আমাদেরকে সাইদ এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরও অনেকেই। ফারহান আমাদের এসএমএস করেছেন, আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠালে 9840 নাম্বারে যদি আমাদের ইমেল করতে চান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমাদের অ্যাড্রেস জানিয়েছি www.facebook.com/radio.furti www.facebook.com/bhootfm.rasal। আমরা চলে যাচ্ছি আরো একটা ঘটনায়, এবং আমাদের পরবর্তী অতিথিকে আছেন, আপনার নামটা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, এবং আপনি কোথা থেকে এসছেন? আপনার নামটা আরো একবার বলতে হবে।
জি, আমি শাহরিয়ার সেতু, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তা আমার ঘটনাটা মেইনলি একটা পাথর বা নীলা পাথর সম্পর্কে, সেটা হচ্ছে যে
আমার মনে হয় দেখে পড়লে আপনার মিস করবেন, আপনি যেটা লিখে নিয়ে আসছেন না দেখে পড়াটা বেটার। হ্যাঁ
ওকে। জি, আমি তখন হচ্ছে আমার বয়স 3-4 বছর। তা আমি তখন হচ্ছে হাতিরপুলে আর কি, আমার বাবা তখন আমার বাবা হচ্ছে হাতিরপুলে আমার পুকুর বাসায় গেল একদিন। তা যাওয়ার পরে সে হচ্ছে আপনার ওই গয়না, আমার পুকুর গয়নার বাক্স ঘাটাঘাটি করতে করতে হঠাৎ একটা পাথরের আংটি পেলেন।
আপনি আমাকে শুধু একটা কথা শুরুতে বলবেন, আপনি আমাকে যখন ইমেল করেছিলেন সেই ইমেলে এই যে ঘটনাটা লিখেছেন আপনি, সেই ঘটনাটার শিরোনাম কি ছিল? আপনি কি লিখেছিলেন শুরুতে?
কারণে হচ্ছে পড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে যেটা হচ্ছে অনেক ঘটনা থেকে একটু ডিফারেন্ট টাইপের। তা তখন আমার বাবা যখন ওই আমার ফুকুর বাসায় গেল, তখন হচ্ছে তিনি ওই গয়নার বাক্স ঘাটাঘাটি করে একটা পাথর পেলেন। তা তিনি জিনিসটা খুব পছন্দ করলেন, পছন্দ করার পরে তিনি বললেন যে আমি এটা নিয়ে যাই, এটা আমি পরব। তাও বললো যে ঠিক আছে তুই নিয়ে যা, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে উনি এটা অনেকটা পছন্দ করতেন, আর উনার হইতেছে গিয়ে প্রায় এটা পরে হইতেছে গিয়ে উনি বাইরে বেরোতেন। তা যখন তিনি এটা পরে বাইরে বেরোতেন, তার ঠিক দেখা যাচ্ছে যে আপনার মাগরিবের নামাজের পরে দেখা যাচ্ছে যে আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এটা একদম ঠিক টাইম একদম আপনার এসার সময় এটা আপনার শেষ হয়ে যায়। তা সবাই মনে করলো যে এটা হচ্ছে যে আপনার কোনো, আমার বাবা মা খুব টেনশনে পড়ে গেল, মনে করলো যে এটা হয়তো টিউমারের কারণে হতে পারে, ঠিক আছে। তার সেই কারণে তারা খুব, তারা অনেক ডাক্তার দেখালো আমাকে, তা ডাক্তাররাও এক্স রে করলো, তারপর আপনি স্ক্যানিং করলো, সেগুলি করে দেখলো যে তারা বললো যে না তেমন করতো কোনো সমস্যা নেই, এটা হয়তো কোনো সাইড ইফেক্ট ব্রেনের। তা তারা ব্যথানাশক বিভিন্ন ওষুধ টষুধ দিল, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না কোনো কিছুতে। তা আমার বাবা মা খুব চিন্তায় পড়ে গেল, আসলে কি ঘটলো, হঠাৎ করে এরকম কেন হলো, এরকম মাথা ব্যথা কেন হঠাৎ করে হলো। তা একদিন হঠাৎ বলতে বলতে আমাদের বাসায় তখন উত্তরায় ছিল, তা তখন হচ্ছে আপনার কিছু দূর পরে তার ফ্রেন্ডের বাসা ছিল, তা সেখানে গিয়ে হচ্ছে সে আমাদের এমআই ঘটনা অনেক কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে তার একটা ঘটনা বললো যে আংটিটা উনি দেখলো, উনি দেখে বলতেছে যে আচ্ছা এই আংটিটা কিসের, তা আমার বাবা বললো যে হ্যাঁ এটা তো নীলা পাথরের একটা আংটি, তা উনি আবার একটু আংটি সম্পর্কে ধারণা ছিল না, তা উনি বললেন যে আংটিটা নীলা পাথরের, তা এই আংটিটা আর কি আপনি আপনার রাশির সাথে মিলিয়ে পড়েছেন, তা বাবা বললো যে না এরকম তো কোনো মিলে টিলে তা আমি করিনি, আমার ভালো লাগে আমি পড়ি, তা তখন বললো যে না এটা তো আপনি যে এটা করতেছেন আপনার তো এরকম ক্ষতি হয়ে যাবে, আমার তো এরকম অনেক লোক ছিল আমি দেখেছি যে অনেকে আংটি ব্যবহার করার কারণে তারা ধনী হয়ে গেছে, আবার অনেকে দেখেছি যে আমি আংটি ব্যবহার করার কারণে তারা ওই কাছে গিয়া একদম শেষ হয়ে গেছে, এরকম যেমন তিনি একটা এক্সাম্পল দিন যে তার পরিচিত একজন লোক ছিল যে তার হচ্ছে সাতটা ট্রাক ছিল এবং তার একটা ছেলে ছিল, তা দেখা যাচ্ছে যে সেই আংটি ব্যবহার করার কারণে একসঙ্গে দেখা গেল যে তার ছেলে ওই কাছে গিয়া মারা গেল এবং তার সাতটা ট্রাকও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, তা বললো যে আপনার কে, তখন আমার বাবা বললো যে হ্যাঁ আমার তো এরকম ছেলের তো প্রায় মাথা ব্যথা করে, সন্ধ্যার পরে মাথা ব্যথা করে এবং ওই আপনার সন্ধ্যার শেষে অর্থাৎ এশার নামাজের আগে মাথা ব্যথা বন্ধ হয়ে যায়, তা বললো যে হ্যাঁ এটা তো ওই আংটির প্রভাব, আপনি তাদের এই আংটিটা ফেলে দেন, তারপরে বাবা ব্যাসে এসে বাবার ব্যাপারটা আমার মার সাথে শেয়ার করলো, তা মা শুনে তো প্রচন্ড বিব্রত বোধ করলো না এবং তিনি বললেন যে না এটা এই তাহলে এই ঘটনা আংটির কারণে হচ্ছে, যেহেতু ডাক্তাররা এইভাবে কোনো কিছু ধরতে পারছে না তাহলে এই আংটির কারণেই হচ্ছে, আর মাও ব্যাপারটা নিয়ে খুবই দুশ্চিন্তা ছিল, তবে আমার বাবা মানে প্যারানর্মাল ঘটনায় অনেক আগে থেকেই মানে খুবই কম বিশ্বাস ছিল তার, যে সেগুলি কখনো এইভাবে বিশ্বাস করতো না, তা এক পর্যায়ে আমার বাবা মার যখন আর মানে মা বোঝাতে চেষ্টা করলো তা আমার বাবা যখন বুঝতে পারলো না, তখন হচ্ছে গিয়ে তিনি আপনার আমার দাদা বাসায় চলে গেলো, দাদা বাড়িতে যাওয়ার পরে দাদা আবার অনেক কামের লোক ছিলেন, তিনি আর কি তিনি নিজেও একটা পাথর ইউজ করতেন, তা তার একটি পাথর সম্পর্কে ধারণা ছিল, তা তার লাইফে একটা ঘটনা আছে, তা সে বললো যে আমার এরকম একটা ঘটনা আছে যে আমি একবার হাক্কানি মসজিদে আমি মাঝে মধ্যে ইমামতি করতাম, তা আমি সেই ক্ষেত্রে আপনার ওই ইমামতি করতে গিয়ে এক পর্যায়ে একবার চোরা মারে একটা আংটি নিয়ে যায়, তা নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে সে যখন হইতেছে গিয়ে ওই আংটিটা নিয়ে যখন চলে যায় তখন হইতেছে গিয়া আপনার ওই আংটিটা নিয়ে যখন চলে যায় তখন হচ্ছে ওই সে ওই আংটিটা ব্যবহার করতে পারে না, সে হইতেছে গিয়ে যেখানে যায় সেখানে হইতেছে গিয়ে বিভিন্ন বিপদে বা সমস্যায় পড়ে, তারপরে আমার দাদাকে আবার ওই আংটিটা হইতে থেকে ফেরত এনে দেয়, তারপরে যখন ফেরত এনে দেয় তখন আমার দাদা খুব জোর দিয়ে বললো যে হইতে থেকে না তোমাদের এই আংটির কারণেই আসলে আমার এই সমস্যাটা হচ্ছে, তা তখন হচ্ছে গিয়ে সে আমার বাবাকে ডাকে, ডাকার পরে বলতেছে যে তুমি এই যে এইভাবে এই আংটিটা যে ইউজ করতেছো তার কারণে তো তোমার হচ্ছে গিয়ে ছেলের এরকম প্রবলেম হচ্ছে, তা তুমি যদি এটা না ফেলাও ইমিডিয়েটলি তাহলে কিন্তু তোমার ছেলের একটা বা তোমার একটা বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে, তারপর আমার বাবা এমনি অনেক চেষ্টা করে কিন্তু আংটিটা সে খুবই পছন্দ করত, সে এটা মানে খেলতে কিছুতেই রাজি হচ্ছিল না, তা এক পর্যায়ে তিনি হচ্ছে গিয়ে খুবই মানে বিব্রত বোধ করেন, ঠিক আছে তিনি অন্যকে দিয়ে দেন ঠিক আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমার সমস্যা রয়েই যাচ্ছে, আমার সমস্যা কাটছেই না, তারপরে এক পর্যায়ে তিনি হচ্ছে গিয়ে আংটিটা তারপরে আমার দাদা পরামর্শ দিলেন যে তুমি এটা একটা কাজ করো এটা কাউরে দিয়ে দিলে হবে না, এটা তুমি হচ্ছে গিয়ে একদম কোনো নদীতে বিক্রি করলেও হবে না, কারণ বিক্রি করলে এটার পয়সা যদি তুমি খাও তারপর কিন্তু তোমার এটার এক কিন্তু রয়ে যাবে, কাজে কিন্তু তুমি হচ্ছে গিয়ে এটা কিন্তু বিক্রি করলে কিন্তু তেমন কোনো ফল হবে না, তোমার কিন্তু ছেলের প্রবলেম কিন্তু রয়ে যাবে, তা তুমি এটা কাজ করো তুমি এটা একদম ফেলে দাও, মানে এমন একটা জায়গায় নদী বা খাল মানে বড় খাল বা বড় নদী এমন একটা জায়গায় ফেলো যে যেখান থেকে এটার কারোর হাতে যাওয়া না মানে ইম্পসিবল হয়ে যায়, তা তিনি ওই কাজই করলেন, তিনি এটা গিয়ে ওই মাঝ নদীতে ফেলে দিলেন, একটা নদীতে গিয়ে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এটা যেহেতু অনেকদিন ধরে আমাকে খুব এফেক্ট করছিল, কাজে দেখা যাচ্ছে যে এটা তারপরও আমাকে একটা এফেক্ট করছিল, কারণ হচ্ছে গিয়ে আপনার ওই অনেকদিন ধরে যেহেতু এটা আমাকে আমি আমার বাবা দাদা ইউজ করেছে কাজেই কিছুদিন আমার এই এফেক্টটা ছিল, তারপরেও আমি দীর্ঘদিন এটা নিয়ে আমি চিকিৎসা নিই, আমি বাংলাদেশ মেডিকেলে চিকিৎসা নিই বা ডেমে চিকিৎসা নিই, তা এরকম দেখা গেছে যে তারপরে হচ্ছে গিয়ে আমার তেমন একটা ইম্প্রুভ হচ্ছে না, তারপরে আমরা বাবার এক বন্ধু ছিলেন তার তিনি হচ্ছে গিয়ে অনেক কবিরাজ হুজুরের কাছে যান, আমার বাবাও যায় আমি সবাই যান, তারপরে অনেক দিন হয়েছে আমার ওই বালিশের নিচে ওটা তাবিজ বা ইয়ে দিয়ে তারপর আমি অনেকদিন ওরকম একটা বালিশের মধ্যে শুয়ে মানে রাত যাপন করি, তারপরে আস্তে আস্তে দেখা যায় যে আল্লাহ রহমতে আমার আস্তে আস্তে এই সমস্যাগুলো দূর হয়ে যায়,
এবং সেটা কোন চিকিৎসা ছাড়াই দূর হয়েছিল আপনার?
জি জি, মানে ওরকম কোন টেকনিক্যাল চিকিৎসা ওরকম আর কি আস্তে আস্তে ওই দোয়া বা বিভিন্ন তাবিজের কারণে আর কি আমার এই সমস্যাটা আস্তে আস্তে প্রবলেমটা দূর হয়ে যায়। কিন্তু আমি আজ পর্যন্ত মানে এই আংটি একটা সামান্য আংটি সেটা কিভাবে এত বড় একটা ইফেক্ট ফেলতে পারে সেটা আমি আজ পর্যন্ত এইটার প্রশ্নের উত্তর দিতে পারি।
আপনার সঙ্গে আরো একজন এসেছেন, আমি আপনার নামটা একটু জানতে চাই, কি কি নাম আপনার? একই সাথে এসেছেন আপনারা?
আমি রাজকুতলা মধ্যকাজে পড়তেছি, আমার নাম জোন আকনান, আমি তার ছোট বোন।
ওকে ওকে, তাহলে আপনারা দুজন একসঙ্গে ছিলেন, তো আপনি আপনি এই ঘটনাটা যখন মানে যখন উনি খারাপ সময় কাটাচ্ছিলেন তখন কি আপনি দেখেছেন?
হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো তার ছোট বোন, আমি তার সাথেই ছিলাম, আমি সেই সময়টাতে ফিল করতে পেরেছিলাম যে আমাদের ফ্যামিলিতে কত বড় একটা দুর্যোগ নেমে এসেছিল। কারণ একটা ছেলে, একমাত্র যে কোনো বাসায় একমাত্র ছেলের উপর যদি কোনো একটা এফেক্ট পড়ে সেটা টোটাল একটা ফ্যামিলির উপরেও এফেক্ট পড়ে। আর একটা আংটির ব্যাপারে যেহেতু এরকমটা হয়েছে তো সেটা আমার ফ্যামিলিও বিশ্বাস করতে পারতেছিল না, বেসিক্যালি আমার আব্বু, আমার আব্বু কখনো বিশ্বাস করতে চাচ্ছিল না যে এটা শুধুমাত্র আংটির কারণে হয়েছে। সে সেই আংটিটা যেহেতু পছন্দ করতো ফেলে দিতে চাচ্ছিল না। আর আমার ভাইয়া তো মানে এত পরিমাণে অসুস্থ ছিল, আমার আম্মু বিশ্বাস করেছে এই জন্য যে সে এতটা অসুস্থ ছিল অথচ তার কোনো রোগ নেই, রোগ যদি থাকতো তাহলে সে হয়তো বা মানতে পারতো যে না এটা আংটির কারণে না, কিন্তু কোনো মাথায় কোনো অসুবিধা নেই, কোনো অসুখ হয়নি তার। আর আমার দাদা যেহেতু একজন গ্রামের মানুষ ছিলেন, সে অনেক কিছু জানতেন এই রকমের জাদু টোনা বা প্যারানর্মাল অনেক কিছু সে জানতেন, তো সেই সমস্ত কারণে সে যখন শুনেছে যে আংটির ব্যাপার আছে কিনা সে সাথে সাথে ধরতে পেরেছেন যে হ্যাঁ আংটির কারণে এটা হয়েছে। তো আমার দাদা যখন বললেন যে বাবা তুমি এটা শুধু শুধু প্যারানর্মাল ভেবে সময় নষ্ট করো না, এটা আংটির কারণে হয়েছে, আমি শুনে বুঝতে পেরেছি এটা আংটির কারণে হয়েছে, তুমি এটা মাছ নদীতে ফেলে দাও, কোনো একটা জায়গায় গিয়ে মাছ ধরতে ফেলে দাও, এবং এটা যদি তুমি বিক্রি করে এই পয়সাও খাও তাহলে তোমার হচ্ছে একদম তোমার ফ্যামিলিটা তো এখন একজনের উপর এফেক্ট করতেছে, তখন দেখা যাবে যে তোমার হোল ফ্যামিলির উপর এফেক্ট করতেছে, হয়তো তোমার মেয়ে বা সন্তান আর যারা যারা আছে সবার উপরে এফেক্ট করতে পারে। এখন তুমি এটা একটাই উপায় আছে, তবে আমার দাদার যেহেতু জানতেন এই ব্যাপারগুলো তো আমাদের অনেক উপকার হয়েছে, কারণ উনি না থাকলে হয়তো আমরা এইটা এখনো খুঁজে পেতাম না যে আমরা কিভাবে ভাইয়াকে বাঁচাবো, মানে এটা কোথায় ফেললে লাভ হবে বা এটা কি বিক্রি করে খাবো, মানে এই জিনিসটার অ্যান্সার আমরা পেতাম না। সো আমার ভাইয়াকে বাঁচানো হয়তো বা সম্ভব হতো না, তো আমার দাদাকে অনেক থ্যাংক যে সে অনেক কিছু জানতেন দিদি, আমার ভাই আজ পর্যন্ত বেঁচে আছে।
আচ্ছা, এখন তো আপনাদের কোনো সমস্যা নাই?
এখন কোনো সমস্যা হয়নি, ওই মাথা ব্যথাটা আর কখনো হয়নি, মানে অকারণে মাথা ব্যথা এবং এতটা মাথা ব্যথা কখনো হয়নি।
আপনি কি সমস্ত আংটি টাংটি পড়ার পক্ষে? আপনার মনে হয় যে
না, আমার কাছে মনে হয় আংটি কখনো কারোর মানে এরকম চেঞ্জ আনতে পারে না, এটা আমার ধারণা। তবে তার হয়েছে মানে ওটা একটা সময় গিয়েছে, কিন্তু যে সেই সময়টা প্যারানর্মাল ঘটনা ঘটতো, তো আমার কাছে মনে হয় আংটিতে কিছু একটা ছিল, এখন হয়তো বা নেই, এখন অনেকে আধুনিক হয়েছে যুগ, এখন অনেক জিনিসটা আধুনিক হয়েছে এই কারণে হয় না, কিন্তু আগে ওই আংটিতে অবশ্যই কিছু ছিল এটা আমি বিশ্বাস করি, তা না হলে এরকমটা হওয়ার কথা না। আর এটা সহজে হওয়ারও কথা না, কারণ একটা আংটি কিভাবে মানুষের অসুস্থতার কারণ হতে পারে সেটা এখন পর্যন্ত আমার বোধগম্য নয়।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও কিছু SMS পড়বো, তবে তার আগে আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমাদেরকে SMS করবেন এবং SMS করার নিয়ম কিন্তু জানেনি, তারপরে আরেকবার বলে দিচ্ছি, আমাদেরকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FTF OTI FTF, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে যাবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofree.fm, which is bhootfm@radiofree.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা না হলে হবে, হয়তো আপনার চারপাশে অনেক মানুষ আছেন যারা এখানে এসে শেয়ার করতে পারছেন না, বাট আপনি তাদের ঘটনাগুলো জানেন, সেরকম হলেও হবে আমাদেরকে সেই ঘটনাগুলো জানিয়ে দিন। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio@foodfi অথবা www.facebook.com/bhootfm.prasal, দুটোতেই আপনারা যেতে পারেন এবং সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন আমাদের এই পেজগুলোতে, এবং সেখানে এসে আপনারা জানাতে পারেন ভূতফম আজকের এপিসোডটা কেমন লাগছে, কোন ঘটনাটা কত বেশি ভালো লেগেছে আপনাদের, কোন ঘটনাটা আরেকটু অন্যরকম হলে ভালো হতো আপনাদের কাছে মনে হচ্ছে, মানে আরো অন্য কোনো ধরনের যদি ঘটনা আপনারা শুনতে চান। আপনাদের কাছে বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত সবাই আশা করছি আমাদের সাথে থাকবেন, যদি অনেক রাত হয়ে গেছে, বাট বুঝতে হবে যে এটা আমাদের আজকে মানে ঈদের আগে শেষ ভূত এফএম, সো একটু কষ্ট করে আর কিছুক্ষণ থাকতেই হবে আমাদের সাথে। স্টেডিয়াম রেডিও ফুর্তি, আমি ডোন্ট স্টপ দ্য ফুর্তি, আমি আবারও ফিরে আসছি জাস্ট এই ছোট্ট একেবারেই ছোট্ট বিরতির পর।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grounding Form.
একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর চলছে ভূত এফএম, আপনারা জানেন যে ভূত এফএম এখন আরও অন্যরকম উইথ গ্রামীণ ফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমাদেরকে আমি আরও একটা ইন্টারেস্টিং এসএমএস পেয়েছি, কমেন্ট পেয়েছি ফেসবুকে, লিখেছেন যে ইটালি থেকে লাইভ ভূত এফএম শুনছেন এবং লিখেছেন ভেরি নাইস, নাম হচ্ছে হাসান শেখ, আমাদের আমার পেজে তিনি লিখেছেন এটা। আমাদেরকে রবিন গাইডস লিখেছেন যে ভূত এফএম উই আর অলওয়েজ উইথ ইউ। ঈদ চলে আসছে একদম, আজকে তো বিজয়ের দিন, শেষ করলাম আমরা কালকে বিসর্জন, মানে কালকে মানে আজকে বিসর্জন, গতকালকে বিজয় ছিল না, ১২টা পার হয়ে গেছে। আমাদেরকে আমাদের সামনে ঈদ সব কিছু মিলিয়ে একটা উৎসব উৎসব ব্যাপার এবং তার মধ্যে আমরা শুনছি ভূত এফএম। জেরি জেরি আমাদের লিখেছেন যে রাসেল ভাই ঈদ মুবারক, আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আনোয়ার খান লিখেছেন যে আরও স্টোরি চাই। আমাদেরকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেদুল ইসলাম গাফর লিখেছেন, এখানে কমেন্ট করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে অচেনা মেহেদি হাসান লিখেছেন, তার কাছে নীলা পাথরের ঘটনাটা ভালো লেগেছে, সেটা তিনি লিখেছেন। আমাদেরকে মোর্শেদ আলম আগা মানে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং সে সাথে হাম্বা মোবারক জানিয়েছেন। আমাদের ফুর্তি ফ্যান পেজেও দেখতে পাচ্ছি যে অসংখ্য আপনাদের লাইক কমেন্ট, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদেরকে লিখেছেন রাসেল ভাই রিড মাই কমেন্ট, স্টোরিটা জোস হয়েছে, আছে কোন স্টোরিটা সেটা আমাকে যদি বলতেন তাহলে খুব ভালো হতো। আমাদেরকে সজল খান লিখেছেন যে আজকের যে পোস্টে যে ছবিটা রয়েছে সেই ছবিটা দেখে তিনি বেশ ভয় পেয়েছেন, তার কাছে ভালো লেগেছে ছবিটা। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নিরঞ্জনা শ্রাবণী এখানে কমেন্ট করেছেন। আপনিও যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.foodty এই অ্যাড্রেসে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি পলাশ দাস এখানে কমেন্ট করেছেন এবং তিনি এখন বলছেন, তিনি বলছেন তিনি আফ্রিকা থেকে এখন শুনছেন পলাশ দাস এই মুহূর্তে। আচ্ছা, এবং পলাশ দাসের যেটা এখানে এটা আপনি মানে এটা কোন আফ্রিকা আমি ঠিক জানি না, আচ্ছা না এটা হচ্ছে আফ্রিকাটা থেকে তাই খুব মিস, আচ্ছা আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, নিয়ামুল হাসান আমাদের এসএমএস করেছেন, এসএমএস এখানে কমেন্ট করেছেন, আমিন ইসলাম আমাদের কমেন্ট করেছেন এখানে এবং আমাদের ঈদের এপিসোড সম্পর্কে কিছু বলুন। ঈদের এপিসোড ডেফিনেটলি হবে এবং ঈদের এক সপ্তাহ পরে মানে এক সপ্তাহ পরে মানে আজ থেকে আগামী শুক্রবারে হচ্ছে, অর্থাৎ নেক্সট ভূত এফএম যেটা হবে সেটা হবে একটু স্পেশাল এবং সেখানে আমরা স্পেশাল আরও কিছু অতিথি নিয়ে আসার চেষ্টা করবো, সেটা আমাদের সাথে থাকুন। নিয়ামুল হাসান আদনান লিখেছেন আসলে অ্যাডভান্স হাম্বা মুবারক, আপনাকেও এই সুন্দর ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সৌরভ জামালপুর থেকে লিখেছেন আমি এবং আপু ভূত এফএম শুনছি, হৃদয় লিখেছেন অনেকদিন পরে ভূত এফএম শুনছি, আশিক ধামরাই থেকে আমাদের এসএমএস করছেন। আমাদেরকে এছাড়াও আরও অনেকেই এসএমএস করছেন, আমরা চলে যাব আরও একটি ঘটনায়। আপনার নামটা একটু বলবেন প্লিজ, তারপর আপনার ঘটনা শুনবো, আপনি নাম বলবেন এবং কোথা থেকে এসছেন। আচ্ছা শুনি আপনার ঘটনা শুনি।
ঘটনাটা 2013 সালের, আমি যখন ঢাকাতে অ্যাডমিশন নিই তখন আমার অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস শুরু হয় না, তার কারণে আমি বাসায় থেকে যাই। আমাকে বাসায় রেখে দেওয়া হয় যে বলে যে যখন ক্লাস শুরুর ডেট দেবে তখন তুমি ঢাকাতে যাবে। তো বাসায় থাকি, তখন রমজান মাস, সামনেই ঈদ। তো এখন আমার দুলাভাইয়ের দোকান আছে বাজারে, তো দুলাভাই বলে তুমি তো বাসায় আসো তো আমাকে হেল্প করো। তো প্রতিদিন সকালে দুলাভাইয়ের দোকানে যাই আর রাত্রে ফিরি, রাত ১২টা ১টার দিকে ফিরি, এক একাই ফিরি, দুলাভাইয়ের বাসা একদিকে, আমাদের বাসা আরেকদিকে। তো এইভাবে ফিরতে ফিরতে দোকানে অনেক কিছু নিয়ে আলাপ হয়। তো একদিন মানে এমনিতে আলাপ হলে যে ভূত নিয়ে আর কি, মানে এইসব দেখে ভূত এসব নিয়ে, তো যে এক একজন এইসব দেখছে, তো আমিও দেখছি আমার সামনে, মানে অনেকে ঘরে ঘরে অনেক কিছু আসে, বাট আমি বিশ্বাস করি নাই, মানে কখনোই বিশ্বাস করি না, কিন্তু আমার মনে যাচ্ছে যে এরা তো এগুলা করে, তো আমিও দেখি কিছু দেখতে
পাচ্ছি।
তো মানে আমাদের এখানে অনেকে ঘরে আর কি, মানে যে জিন টিন, তারপরে এমনি ভূত চুত বলে সবাই এগুলো আসে নাকি আসে, আমি এগুলো দেখছি। তো ওদের নিয়ে অনেক ঘটনা আছে, তো আমি এখন আমার ঘটনাটা বলতেছি আমার নিয়ে যেটা হয়েছে। তো আমি একটা হুজুরের কাছে গেলাম, হুজুরের কাছে যে বললাম হুজুর জিন তো আসে, আমরা তো জিন বিশ্বাস করি, তো জিনের সাথে কীভাবে দেখা করা যায়। হুজুর আমাকে বললো যে তুমি যদি 40 দিন একটা মাঝরাতে একটা সূরা পড়তে পারো তাহলে তুমি জিনের সাথে দেখা করতে পারবে। তো আমি ঈদের 5 দিন আগে থেকে আমি ট্রাই করতে থাকি যে আমি দেখবো এটা। তো আমি ট্রাই করে মাঝরাতে আমি ইন্টারনেটে ফোনে সূরাটা পড়তে থাকি। তো প্রথম দিনে কোনো সমস্যা হয় না, দ্বিতীয় দিন পড়ি তাও কোনো সমস্যা হয় না, কিন্তু তৃতীয় দিন যখন পড়ি তখন আমি তো রাত্রে আসি একা একা, তো রাস্তা দেখে আসতেছি, হঠাৎ আমি ফিল করতে থাকি যে মানে আমার সাথে কেউ একজন হাঁটতেছে, আমি একা হাঁটতেছি না, আমার সাথে আরেকজন আছে। বাট আমি আশেপাশে তাকাই দেখি আমার আশেপাশে কেউ নাই, শুধুমাত্র দূরে দু একটা কুকুর বসে আছে আর এমনি লাইট জ্বলতেছে রাস্তা আর কি ভাল। তো তৃতীয় দিনে চলে যাই, কিন্তু চতুর্থ দিনে শুধু হাঁটার শব্দ না, মানে ফিল করাও না, জাস্ট আমার সাথে দুইটা ছায়া, মানে আমি একটা মানে আমার ছায়াই একটা পিছনে একটা সামনে এরকম। তো ওইটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, খুব দ্রুত গান শুনতে শুনতে ভয় কাটানোর জন্য বাসায় চলে যাই। যাওয়ার পরে আবার সূরা পড়তে থাকি, মানে ওই সূরাটা, ওই সূরাটা পড়ার পরে তারপরে ষষ্ঠ দিনে কোনো ঝামেলা হয় না। কিন্তু সপ্তম দিনে যেটা হয়, আমি সূরাটা মানে পড়তেছি যখন, মানে হঠাৎ করে আমার পড়তে পড়তে আমি তো কাঁথা গাড়িতে ঘুমাই, তো হঠাৎ করে মনে হলো যে আমার মানে কাঁথার উপর দিয়ে কোনো ইঁদুর টাইপের কিছু একটা বারবার হাঁটাহাঁটি করতেছে, মানে আমাকে ডিস্টার্ব করতেছে। তো আমি একবার উঠলাম, উঠে দেখি কিছুই নাই, মশারি টানার স্থান আসে, ইঁদুর আসার তো কোনো কথাই নেই। তো ভাবলাম যে হয়তো বা বাতাস এরকম হচ্ছে। তো আবার শুয়ে আবার যখন পড়তে থাকি, পড়তে পড়তে আমি ফুল পড়তে পারি না, পড়তে পড়তে হঠাৎ করে আমি কেমন করে যেন ঘুমিয়ে এসে মানে ঘুমাসে যাই, ঘুমাসার মানে কিছুক্ষণ পরেই ফিল করতে পারি যে আমার উপরে কেউ যদি মানে কোনো বস্তু যদি বসে থাকে, তাহলে যেমনটা লাগে আমার মনে হচ্ছে আমার উপরে কেউ বসে আছে, শুধু বসেই নাই, তার বসার থেকে তার একটা বুড়ো আঙ্গুল আমার বুকের ঠিক মাঝখানে চাপ দিয়ে ধরলে যেমনটা লাগে ঠিক তেমনটা চাপ দিয়ে ধরছে আমার, তাই মনে হচ্ছে তার বুড়ো আঙ্গুলটা আমার বুকের মাঝে চাপ দিয়ে ধরছে। তো আমি চিৎকার করতে চাচ্ছি, চিৎকার করতে পারতেছি না, আমি আমার আম্মুর সাথে শুই, তো আম্মু পাশে ছিল, আমি আম্মুর পাশে ছিলাম, তো আম্মুকে আমি ডাকতে পারতেছি না, হাতও নামতে পারতেছি না যে আম্মুর ধরে একটু ঝাঁকাবো। তো এরকম করতে করতে অনেকক্ষণ হয়ে যায়, আমার দম প্রায় আটকে আসে, তো আমি অনেক ঘাবড়াতে থাকি, ঘামতে থাকি। তো হঠাৎ করে আম্মুর একটা হাত আমার হাতের পরে পরে, তারপরে আমার নিঃশ্বাস নিতে পারি, তারপরে ওই অনুভূতিটা চলে যায়। তো আমি উঠি, উঠার পরে অনেক মানে চিৎকার করি, তো আম্মু পানি টানি দেয়, ঘামটা মুছে দেয়, আমি বলি কী হয়েছে, আমি বলি জাস্ট একটা স্বপ্ন দেখছি, আমাকে কিছু বলি না। তারপরের দিন সকালে ভাবলাম যে এটা কি সত্যিই স্বপ্ন ছিল না অরিজিনালি এটা ঘটেছে, তার কারণে চেক করি, তো বুকে হঠাৎ তাকাই, দেখি বুকে সেই বুড়ো আঙ্গুল ডাক্তার আছে এখন।
ওকে, সো আপনি এই যে দেখলেন দেখা, তো এখন আপনার ইচ্ছা আছে জিন দেখার?
না, আমি তারপরে কখনো চেষ্টা করিনি।
আপনার এখন আর ইচ্ছা হয় না?
তবে আমার যেটা হয়, আমার তখন তো 18 বছর আগে ছিল, তখন আর কোনো প্রবলেম হয় নাই, বাট এখন প্রায় প্রবলেম হয়, আর দু একটা ঘটনাও ঘটছে রিসেন্টলি।
ইফাজ থেকে ভাইয়া প্লিজ এস এম এস টা পড়বেন, আমি অ্যান্ড আমার কাজিন রিদিতা পড়তে পারলাম না, শেষ হয়ে গেল আমাদেরকে শাউট। আচ্ছা, কবির লিখেছেন সিলেট থেকে যে রাসুল ভাই ঈদের শুভেচ্ছা, আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, এটা তার ফার্স্ট এস এম এস, প্রথম এস এম এস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ জুবায়ের আমাদের মুক্তা কাছে থেকে এস এম এস করেছেন। আহা, আমাদেরকে আরহান লিখেছেন যে আচ্ছা, তিনি লিখেছেন যে ভূত ফিল্মের আগের এপিসোডগুলো তিনি কীভাবে শুনতে পারবেন, এগুলো বিভিন্ন জায়গায় আছে, আমাদের আমাদের পেজেও আপনি একটু যোগাযোগ সবসময় খোঁজ খবর রাখতে পারেন, পেজে মাঝে মাঝে আমাদের দেখবেন যে ভূত ফিল্ম আছে সেখানে, যদি একটু মানে ভালো কোয়ালিটি পেতে চান আর কি, সাউন্ড কোয়ালিটি। দীপ আমাদের মানিকগঞ্জ থেকে লিখেছেন যে অনেক গেস্ট তাই ভালো মতো শুনতে পাচ্ছি না, বাট সেকেন্ড স্টোরিটা অনেক ভালো ছিল। জিহাদ আমাদের লিখেছেন এস এম এস করেছেন, আশিক আমাদের ধামাই থেকে এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে সিয়াম এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে সৃষ্টি দৃষ্টি নাটোর থেকে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এবং তিনি বলছেন যে লাস্ট গল্পের ভাইয়ার শিক্ষা হয়ে গেছে জাপানিজ, আমাদেরকে নামটা পড়তে পারলাম না। আচ্ছা, আমাদের জাপানিজ কিউটি লিখেছেন, আচ্ছা পড়তে পেরেছে এখন, মগবাজার থেকে যে অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়েছেন তিনি। দীপ মানিকগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, রিয়া আমাদের এস এম এস করেছেন এবং তিনিও উগ্রী নির্দেশগুলো জানিয়েছেন। আকাশ ঢাকা থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে সৌরভ শিশির, তার গল্পগুলো ভালো লাগছে। শাকিল সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে শাহিন সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofukti.fm। ফেসবুকে যদি কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.fukti অথবা www.facebook.com/bhootfm.rasal। এখানে লাইক দিয়ে কমেন্ট করুন। আমরা চলে যাচ্ছি আমাদের মোটামুটি বলতে পারেন আজকের দিনের আজকের রাতের শেষ ঘটনায়। হাতে সময় খুবই অল্প, আমরা ছোট্ট করে আর একটা ঘটনা শুনবো। আপনার নাম বলে আপনার ঘটনাটা প্লিজ একটু শুরু করুন।
জি আসল ভাই, আমার নাম জোনাস ম্যাক্স, রাজকোটের মডেল কলেজ থেকে এসেছি। আমার আম্মুর দেশের বাড়িতে মানে যশোর জেলা ঝিনাইদহতে, তো তার একজন ভাবি ছিলেন যার সারা জীবনই ভূতের একটা প্রভাব ছিল সারাদিকে। এই জন্য তার প্রেগনেন্ট মানে অনেকবার তার সন্তান নষ্ট হয়ে গেছে। তো উনি হচ্ছে উনার হাজব্যান্ড একদিন হচ্ছে গরুর ভুড়ি নিয়ে আসছিলেন মানে বাসায় আসছিলেন। তো তারপর এসে চিন্তা করলেন যে এত রাতে যেহেতু ওখানে ভাইয়া সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, তো রাতের মধ্যেই রান্না করে ফেলতে হবে। তো তার শাশুড়ি এবং সে বউ দুজন মিলে হচ্ছে চিন্তা করে যে পুকুর ঘাটে গিয়ে ভুড়িগুলো ধুয়ে তারপর রান্না করতে তুলে দিবে। তো সে রীতিমতো রেডি হয়ে যায় যে হ্যাঁ হারিকেন হাতে নিয়ে, তখন তার হচ্ছে 4 মাসের বাচ্চা পেতে ছিল। তো সে পুকুর ঘাটে যায়, তো যাওয়ার পথে শাশুড়িকে বলে যে মা আপনিও আসেন। তো শাশুড়ি বলে যে বউ তুমি যাও, আমি একচুয়ালি পান খেয়ে তারপর আসতেছি। তো রীতিমতো বউ হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে সে পুকুর ঘাটে চলে যায়। তো পুকুর ঘাটে যাওয়ার পরে সে তখনই দেখে যে তার শাশুড়ি চলে আসছে। তো সে তো রীতিমতো অবাক হয়ে যায় যে এখনই না মা বললেন অ্যাকচুয়ালি পান খেয়ে আসছে, তো এত তাড়াতাড়ি সে কি করে আসলো। তো সে অবাক হয়ে যায়, তো সে বলতেছে যে মা আপনি, যাই হোক সে আর কথা বাড়ায় না কারণ এমনিতে অনেক রাত হয়ে গেছে আর যেহেতু বেশি কথা বললে তার রান্নাবান্না দেরি হয়ে যাবে। তো সে বলতেছে যে ঠিক আছে মা আপনি হাতে হাতে কাজ করেন, আমি পুকুর থেকে জল নিয়ে আসি। তো সে তার শাশুড়িকে বললেন যে মা আপনি কাজ করেন, তো সে কাজ করবে। সে কাজ করতে গিয়ে সে কাজটা ঠিক মতো করতেছে না, সে হঠাৎ ভাবলো যে তার শাশুড়ির কটমট আওয়াজ আসতেছে এবং হয়তো বা অন্য কিছু হতে পারে, সামথিং ইজ রং সে এটা বুঝতে পারে। তো সে গিয়ে পানিটা যখন নিয়ে উপরে ওঠে, উঠে যেটা সে দেখতে মানে দেখে যেটা সেটা সে আসলে দেখার জন্য প্রস্তুত সে কখনোই ছিল না। সে দেখে যে তার এই ভুড়ি উজুড়ি এগুলো সব সে মুখে নিয়ে খাচ্ছে রীতিমতো। তো সে ভীষণ ভয় পেয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, কারণ একজন তো মানুষ কখনো এগুলো খেতে পারে না। তো সে তখন একটু চালাকি করার চেষ্টা করলো যে এখন যদি আমি মাকে মানে মা রূপী যে চলে আসছে সে মহিলাটাকে যদি বলি যে আপনি একটা কি খাচ্ছেন, তাহলে তো সে বুঝে যাবে যে আমি যে অন্য কিছু সেটা তো সে বুঝে ফেলছে। তো তার জীবনে একটা বিপদ রয়েই যায়, তো সেই কারণে সে আর বলে না, এখন না বললে সে ওখান থেকে চলে আসতে চায়। তো কিভাবে চলে আসবে, তখন সে মাথাটা ঘাটিয়ে একটা আইডিয়া বের করে। তখন সে বলে যে মা আপনি কাজ করতে থাকুন, আমি একটা বাটি নিয়ে আসি। তো এই বাটির ছুতা দিয়ে সে তখন ওখান থেকে চলে যায়। চলে আসার পরে সে এক পা দুপা করে আগাতে যখন সে বাসার সামনে চলে আসে তখন একটা দৌড় দেয়, দৌড় দিয়ে সে বাসার ঢিবির উপরে আছড়ে পড়ে। তখন তার শাশুড়ি আসল শাশুড়ি ঘর থেকে বের হয়ে এসে বলে যে মা তোমার কি হয়েছে। তখন সে বলে যে মা আমি তো এরকম এরকম মানে পুরো
স্ট্রিটে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট ঘটনা যাবো, আমাদের লাস্ট যে ঘটনাটা সেটা একটা স্টোরি যেটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, অনেকদিন ধরে আমাদের আসলে পড়া হয় না, তো অনেক ঘটনা জমে যাচ্ছে তো পড়ছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, আমি জানি আপনি ভালো। তাহলে আমার নাম রবিউল ইসলাম আকাশ, আমি থাকি উত্তরার উত্তরখান থানার চামরখান গ্রামে। আমি এবার বিবিএস ফাইনাল ইয়ারে পড়ছি, একটা বেসরকারি প্রতিষ্ঠানে নাইট শিফটে আমি জব করি। এবং তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন এবং তারপরে তিনি বলছেন, যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় যাচ্ছি সরাসরি। এটি আমার মা আমার নানুর মুখ থেকে শুনেছি, ঘটনাটা আমাকে নিয়ে, তখন আমার জন্ম হয়নি। আমি তখন মায়ের গর্ভে, 1991 সালের কথা। মা একদিন উঠোনে বসেছিল, তখন আচমকা সে একজন দরবেশের মতো কাউকে দেখতে পেল। তার মুখে অনেক বড় বড় পাকা দাড়ি, পাঞ্জাবি পরা ছিল, দেখলেই মনে হয় ধার্মিক। মা তাকে সালাম দিল, সে সালামের উত্তরটা নিল, তারপরে বলল যে তোর একটা ছেলে হবে আর ওর অনেক বড় অসুখ হবে, সাবধানে থাকিস। আর ওর বুকের ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন থাকবে, অনেকটা ইংরেজি বিয়ের মতো। চিন্তা করিস না, আমি সাহায্য করে যাব। এই কথা বলে সে চলে গেল এবং তারপরে মা হয়তো ভয় পেল, নানুকে সব বলল। যাই হোক, তারপর মা প্রায় সবসময় ওই দরবেশের মতো লোকটাকে দেখত, মাকে সর্বদা সাবধান করে দিত সে। 1991 সেপ্টেম্বর 1 তারিখ আমার জন্ম হয়। জন্মের পর আমার বুকে ওই চিহ্নটা ছিল। অনেকে বলতো যে অনেকে বলতে পারে যে এটা জন্মগত দাগ। হ্যাঁ, জন্মগত দাগ, কিন্তু অবাক করা ব্যাপার হলো মা এরকম চিহ্ন সম্পর্কে আগেই জানতো। এটা কিভাবে সম্ভব? মা ভয় পেয়ে গেল। জন্মের পর আমি মাত্র 7 দিন বুকের দুধ খাই, এরপর আমাকে ফ্রিজারে করে দুধ খাওয়াতে হতো। অবাক করা বিষয়, এই মাত্র 7 দিনের বাচ্চা হয়েও আমি প্রায় 4-5টা ফ্রিজারের দুধ একবারে খেয়ে ফেলতাম, আর প্রতি রাতে প্রচন্ড পরিমাণে কান্না করতাম। নানু ব্যাপারটা বুঝতে পেরে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। অনেক দেখানোর পর সেই কবিরাজ বলল যে আমি যখন গর্ভে ছিলাম তখন নাকি মায়ের কোনো ভুলের কারণে একটা দুষ্টু জিন মাকে ভর করেছে আমার, আর ওই জিনের নজর মূলত আমার দিকে। আমার জন্মের পরেই সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কবিরাজ নানুকে অবাক করে দিয়ে বললেন যে আমার বুকের এই দাগটার কারণে নাকি আমি এখনো বেঁচে আছি। মায়ের থেকে পরিত্রাণের উপায় জানতে চাইলে কবিরাজ বলল একটা ভাঙা মানে ভেঙে যাওয়া কবরে আমাকে ফেলে রাখতে হবে, যতই কান্না করি না কেন কেউ আমার কাছে যেতে পারবে না। মায়ের অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে বাঁচানোর জন্য অবশ্যই সে রাজি হলেন এবং কবরে রাখা হলো আমাকে। সারা রাত অসহ্য রকমের চিৎকার আর হাসির শব্দে কান ঝাড়াপালা হয়ে যাচ্ছিল মা আর নানুর, আর কবিরাজ তার নিয়ম মতো তার কাজ করে যাচ্ছিলেন। সকালে আজান দেবার পরে মা আর নানু আর কবিরাজ কবরের কাছে গিয়ে আমাকে তুলে নিয়ে আসে এবং আনার পর কবিরাজ বলে যে কোনো একটা ভালো জিনের সাহায্যে আমার ক্ষতি হয় নাই, আমার বুকের ঠিক মাঝখানে ওই চিহ্ন নাকি কোনো একটা সাধারণ চিহ্ন না। শুধু এই বলে সেই কবিরাজ, আজ আমি বেঁচে আছি। কবিরাজ আমার কোমরে একটা তাবিজ বেঁধে দিয়েছিল এবং এই তাবিজটা আমার কোমরে ছিল অনেক বছর। কবিরাজ বলেছিল সাবধানে থাকতে এবং তাবিজটা যেন না হারায়, কিন্তু 2 বছর আগে আমার অজান্তে হারিয়ে গেছে তাবিজটা। আমি বড় হয়ে বুঝতে শিখেছি তখন সেই কবিরাজ নানুর কাছে গিয়েছিলাম দোয়া চাইতে। সে বলেছিল আমি যেন আমার নিজের যে উপার্জন, যে যেদিন নিজে উপার্জন করব সেদিন যেন তার জন্য একটি সাদা লুঙ্গি, একটি গামছা এবং 1.5 কেজি মিষ্টি নিয়ে যাই, কারণটা সে আমাকে বলেনি। কিন্তু আফসোস, আমি উপার্জন করার আগেই সে মারা যায়। এবং রাসেল ভাই, আমার বুকের সেই দাগ এখনো আছে, ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। আমার এই কাহিনীটা অনেকে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমার এই বুকের দাগটাকে মিথ্যা। আর আমার মাই তার নিজের সন্তানের কাছে সেই সন্তানের মৃত্যুকূপ থেকে ফিরে নিয়ে আসার কাহিনী বানিয়ে বলতে চাইবেন কেন? ভালো থাকবেন এবং আমি আরও কিছু ঘটনা পাঠাবো। আমরা বলবো যে সবচেয়ে ভালো হয় আপনি ঘটনা না পাঠিয়ে সরাসরি চলে আসুন এখানে এবং আপনি সরাসরি আপনার ঘটনা শেয়ার করুন আমাদের লিসনারদের সাথে, সেটা অবশ্যই বেটার হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ভূতাতন এবং সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। কথা হবে আবার আগামী সপ্তাহে, অর্থাৎ ঈদের পরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং একটা কথা আপনাদেরকে বলবো, যারা ঈদে বাড়ি যাচ্ছেন, যারা দেশের বাড়িতে যাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনি ট্রেনে যান, লঞ্চে যান বা বাসে যান, আপনি কখনোই অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না, কারণ সেটাই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আমরা মানে কি বলবো যে আমরা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং সেই আমি আমি আশা করছি যে আপনি আপনি অবশ্যই ঈদের সময় সবচেয়ে বেশি এই এই যে যাওয়া আসার মুহূর্তগুলোতে আরও অনেক বেশি আগে যেতে সাবধান হবেন। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই টাটা, এবং অবশ্যই রেডিও ফুটির সাথে ঈদের প্রোগ্রামগুলো মিস করবেন না।
This track was downloaded from FusionBD.com.